This track was downloaded from FusionBD.com.
আমি জানি আপনি অপেক্ষা করেছিলেন রোববারের রাত্রির জন্য, স্পেশালি যারা অন্ধকারের গল্প এই অনুষ্ঠানটি শোনেন, অনুষ্ঠানটিকে পছন্দ করেন এবং যারা সারা সপ্তাহ পরে অপেক্ষায় থাকেন যে কখন রোববার রাত ঠিক 10:30 হবে। ঠিক টাইমে আমরা হয়তো শুরু করতে পারলাম না, খানিকটা বেশ কয়েক মিনিটের এদিক ওদিক হয়ে গেল, সেজন্য শুরুতে আন্তরিকভাবে দুঃখিত। এবং যে কথা বলতে চাই আপনাকে, সবসময় যারা আজ নতুন করে জয়েন করেছেন কিংবা আজ ভাবলেন যে অন্ধকারের গল্পটা আজ থেকে আমি নিয়মিত শুনবো, তাদের জন্য বলছি অন্ধকারের গল্প আমাদের এমন একটি অনুষ্ঠান, আমরা সমাজের বিভিন্ন ধরনের অন্ধকার গুলিতে বা বিভিন্ন ধরনের নানান ধরনের যে ঘটনাগুলো আমাদের জীবনে আসে, আমাদের জীবনকে কঠিন করে ফেলে বা আমাদের জীবনে জটিলতা তৈরি করে, সেই সব ঘটনাগুলোর কাছাকাছি আমরা যেতে চাই। অন্ধকারের গল্পে একটি টিম কাজ করে। আমি একদম শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এর স্টুডিওর এই মাইক্রোফোন থেকে। ইভান আমার নাম এবং অন্ধকারের গল্পে একটি পুরো টিম কাজ করছে। ধীরে ধীরে সবার নাম আপনাদেরকে আমি জানিয়ে দেব। পাশাপাশি শুরুতে যারা জানাতে চাই, আজ ফেব্রুয়ারির পয়লা দিন এবং এই মাসটি আমাদের জন্য অহংকারের মাস। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি অন্ধকারের গল্প। আজকের দিনটি রোববার, পয়লা ফেব্রুয়ারি 2015, 19 মার্চ 1421, 11 রবিউল সানি 1436 হিজরি। আর অন্ধকারের গল্পের এই অনুষ্ঠানটি একেবারেই মধ্যরাত পর্যন্ত চলবে। আপনারা সেই সময়টা পর্যন্ত যদি জেগে থাকতে চান এবং জেগে থাকেন, তাহলে নিশ্চয়ই আমাদেরকে শুনবেন। এবং আজও আমরা তেমনি করে একটি গল্প তুলে নিয়ে এসেছি, সেই গল্প থেকে নিশ্চয়ই আমরা বের করার চেষ্টা করব কিংবা সেখান থেকে শুনে শুনে আমরা সচেতন হওয়ার চেষ্টা করব সেই গল্পের কাছাকাছি কিংবা কোথাও আমাদের জীবনে বা আপনার জীবনে বা আপনার পাশের মানুষটার জীবনে কিংবা আপনার পরিচিত কারো জীবনে সেই ঘটনাগুলো মিলে যাচ্ছে কিনা, সেখান থেকে যদি খানিকটা হলেও সচেতন আপনারা হতে পারেন, সেই সুযোগগুলো আমরা তৈরি করতে চাই। এবং বারবারই আমরা বলি, অন্ধকারের গল্পের যে টিমটি কাজ করে সেই টিমটি শুধুমাত্র প্রত্যেকটা ঘটনার খুব বেশি কাছাকাছি যাবার চেষ্টা করে এবং সেখান থেকে কোনো ধরনের সলিউশন, সাজেশন, পরামর্শ বা উপদেশ আমরা দেই না। আমরা শুধু আপনার চোখ, কান, মুখ বা সবকিছু, আপনার বিবেক, সবকিছুকে খোলা রাখার অনুরোধটা করি। আপনারাই আপনাদের মূল্যবোধ থেকে সেই সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক কিংবা কোনটা করা উচিত বা করা উচিত নয়। আমাদের অনুষ্ঠানটিতে আপনি আপনার অংশগ্রহণ থাকছে, আপনি খুব সহজে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আপনি চাইলেই কিন্তু SMS করতে পারেন 1626 এই নাম্বারটিতে, আপনি SMS করতে পারবেন। এবং চাইলেই আপনি খুব সহজে ফেসবুকের ফ্যান পেজে এসে, অলরেডি আমরা একটি ছবি এখনো আপ করিনি, আমরা এখনই হয়তো পোস্ট দিয়ে দিব, আজ আমাদের যিনি অতিথি হয়ে এসেছেন তার ছবি দিয়ে দিব আমরা। এবং পাশাপাশি আপনাদের সেই ফেসবুকে আমাদের ফ্যান পেজে আপনাদের অংশগ্রহণ চাইব। ফেসবুকের ফ্যান পেজটিতে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি নিঃসন্দেহে পেয়ে যাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, মানে নীল টিক চিহ্নধারী। আপনি সেখানে সেটি লাইক করতে পারেন, লাইক করে রাখলে আমাদের আপনি কিন্তু আপডেটগুলো পেতে থাকবেন। পাশাপাশি আপনি অন্ধকারের গল্পের যে পেজটি রয়েছে সেখানেও যেতে পারেন। অনুষ্ঠানের ঠিক এ পর্যায়ে একদম শুরুতে আমরা একটা গান শুনতে চাই, রবির ফুরিয়ে যাওয়ার গান। আবার আমরা ফিরবো আমাদের মূল আকর্ষণে, গানটির পর পরই ফিরছি।
ফুরিয়ে যায় ফুরিয়ে যায়, পেলাম না তোমায় পেলাম না তোমায়, ফুরিয়ে যায় ফুরিয়ে যায়। রামের ছুটি আরে আটার রুটি ফুরিয়ে যায় ফুরিয়ে যায় ফুরিয়ে যায় ফুরিয়ে যায় ফুরিয়ে যায় ফুরিয়ে যায়।
বন্ধুরা, এইমাত্র ফুরিয়ে গেল আমাদের ফুরিয়ে যাওয়া চমৎকার গানটি রোটিউ বাই রবি। ডিয়ার লিসনার্স, এভাবে সব ফুরিয়ে গেল ফুরাবে না রবির আনলিমিটেড বোনাস। নতুন বা বন্ধ সংযোগ চালু করলে 18 বা 68 টাকার রিচার্জ করলেই পাচ্ছেন যত সেকেন্ড কথা তত সেকেন্ড বোনাস, টক টাইম, এছাড়াও এসএমএস ও ইন্টারনেটে আনলিমিটেড বোনাস তো থাকছেই। সো এবার দেখিয়ে দিন জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। আমরা অন্ধকারের গল্পের এই আয়োজনে আরো একটি বার স্বাগত জানাতে চাই। সবাই শুনছেন ঢাকা এফএম 90.4, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশনটি। আজ অন্ধকারের গল্পে যিনি অতিথি হয়ে এসেছেন তার দুটি ছবি আসলে আমরা এখনই আপলোড করতে যাচ্ছি ফেসবুকে আমাদের ফ্যান পেজে, পাশাপাশি আমাদের অন্ধকারের গল্পের পেজেও থাকছে, আপনারা সেখানেও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। শুরুতে আমি একটু মনে করিয়ে দিতে চাই আপনাকে যে এই পুরো অনুষ্ঠানটি আপনারা নিয়মিত যারা শোনেন তারা সবাই জানেন যে অন্ধকারের গল্পে একটি দল কাজ করে এবং আমরা সমাজের বিভিন্ন ধরনের জটিলতার গল্প কিংবা যে গল্পগুলো আসলে আমাদের জীবনকে স্থবির করে দেয় সেই গল্পগুলোর কাছাকাছি যাবার চেষ্টা করি। আমরা চেষ্টা করি সেই গল্প যতটা, ঠিক গল্প না, সত্যিকারভাবে ঘটে যাওয়া সেই কাহিনীগুলো যতটা আপনার সামনে উপস্থাপন করা যায় এবং সেই ঘটনাগুলোর মাঝখান থেকে মানে যে যারা ভিকটিম হন, শিকার, যে সেই ঘটনাগুলোর শিকার যে মানুষগুলি তারাই আমাদের স্টুডিওতে আসেন এবং তারা তাদের সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেন এবং নিশ্চয়ই আপনারা সেই ঘটনাগুলো তাদের মুখ থেকে শুনে সিদ্ধান্তটা নেন কিংবা সেখান থেকে আপনারা সজাগ কিংবা সচেতন হন। আমাদের চেষ্টাটা থাকে শুধুমাত্র তেমনি করে প্রত্যেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবার। প্রতি সপ্তাহে ঠিক রোববার রাত 10:30 শুরু হয়ে যায় অন্ধকারের গল্প। আজও যেমন শুরু হয়ে গেল এবং অনেকটা রাত পর্যন্ত জেগে থাকতে চাই, আমরা একটি পোস্ট এখনই দিয়ে দিচ্ছি এবং এখন আমি আসলে আপনাদেরকে জানাতে চাই আপনারা নিশ্চয়ই অপেক্ষা আছেন যে আজ অতিথি হিসেবে কে এসেছেন এবং তিনি কোন বিষয়ে আসলে কথা বলবেন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন একসময়ের যাত্রা ও মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী হেনা এবং তিনি রূপালী জগতের এই শিল্পীর কষ্ট, বঞ্চনা আর অপরাধের কথা শুনে যে কারো গা আসলে একদম শিউরে উঠবে আমরা বলতেই পারি। কি ছিল সেই ঘটনাগুলো, কেনই আমরা তার সম্পর্কে এভাবে বলছি কিংবা তিনি আজ কি বা বলতে যাচ্ছেন আমাদেরকে, এই সব কিছু নিয়েই আজ রাতের অনেকটা সময় আমরা জেগে থাকব কিংবা এই রাতটা আমরা পার করতে চাই এবং সেই ঘটনাগুলো শুনতে শুনতে নিশ্চয়ই আপনি আপনার মূল্যায়নগুলো, আপনার কথাগুলো বা আপনি আমাদের সাথে যা কিছুই শেয়ার করতে চান কিংবা আরো অনেক কিছুই হতে পারে, আপনার জায়গা থেকে কোনো সাজেশন থাকতে পারে, কোনো জানতে চাওয়া থাকতে পারে, সেই সব কিছু শেয়ার করতে পারেন, লিখতে পারেন আমাদেরকে, মানে মেসেজ করতে পারেন 16260 এই নাম্বারটিতে এবং চাইলেই কিন্তু খুব সহজে ফেসবুকের ফ্যান পেজটিতে আসতে পারেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন। আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি দুটি ছবি, একটি স্টুডিওতে আজ আমাদের অতিথি হেনা, তিনি আমাদের ঢাকা এফএম 90.4 এর অন্ধকারের গল্পের স্টুডিওতে এসে যে উপস্থিত হয়েছেন সেরকম একটি ছবি আমাদের স্টুডিওতে তিনি বসে আছেন এবং তার কর্মময় জীবনের একটি চমৎকার ছবিও আমরা কিন্তু আজ আপলোড করে দিয়েছি, আপনি সেখানে আমাদের ফেসবুকের ফ্যান পেজে এসে দেখতে পারেন। এই মুহূর্তে আমি আসলে মাইক্রোফোনে নিতে চাই আর যা শ্রোতা যারা শুনছেন কাউকে আসলে অপেক্ষায় আমি আর রাখতে চাচ্ছি না। আমাদের আজকের অতিথি, আমি আবারও বলছি, একসময়ের যাত্রা ও মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী হেনা, তিনি রূপালী জগতের মানুষ এবং সেই রূপালী জগতের যে পথ পরিক্রমা ছিল সেই সময়টা তার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো অনেকটাই কষ্টের এবং অনেকটাই বঞ্চনার আর অনেকগুলো অপরাধের সাথেও হয়তো তিনি জড়িয়ে গেছেন, সেই কথাগুলোই আজ আমরা শুনব তার কাছ থেকে এবং শুরুতে আসলে অভিনন্দন তাকে জানাতে চাই আমাদের স্টুডিওতে আজ হাজির হবার জন্য। আমি ওয়েলকাম করতে চাই হেনা, আপনাকে কেমন আছেন? আপনাকে আসলে শুরুতে আমি যেমনটা বলছিলাম যে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই আমাদের পুরো অন্ধকারের গল্পের পুরো টিমের তরফ থেকে, পাশাপাশি ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে, যে আপনি এতটা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সরাসরি কথা বলতে এসেছেন, কেমন লাগছে আপনার?
ভালো লাগছে এবং আমি এখানে এসে অনেক আনন্দ ভোগ করতেছি যে আমার জীবনে যে আমি এখানে এসে পৌঁছবো সেটা আমি ভাবি নাই, আমার লাস্ট জীবনে এখানে এসে পড়ছি, তাই আমি এটাকে অনেক শুকরিয়া আদায় করি খোদার করে, যে শুকর আলহামদুলিল্লাহ যে আমার যে এরা আমার সাথে জড়িত হয়েছে, আমার এই পথের বন্ধন হয়ে দাঁড়াইছে, ঠিক আছে।
হেনা, আপনাকে আসলে যেভাবে আমরা পরিচয় করিয়ে দিচ্ছিলাম, আপনি এক সময়ের, এখন হয়তো সময়ের তাগিদে সময়ের সাথে একটা বড় পথ আপনি পার করে এসেছেন, জীবনের একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে অনেক কিছুই আপনি দেখেছেন এবং আপনার কর্মময় একটা জায়গা ছিল যেটা আমরা রূপালী জগৎ বলি এবং একসময় আমাদের দেশে রমরমা যাত্রা পালা হতো, নানান ধরনের অনেক কিছু হতো এবং মঞ্চে দারুণ দারুণ সব অনুষ্ঠান হতো, পাশাপাশি রূপালী জগৎ বলতে আমরা যদি বলি চলচ্চিত্রের কথা বলতে পারি, এই সব জায়গা জায়গাগুলোতে আপনার একটা দারুণ বিচরণ ছিল এবং অনেকেই হয়তো আপনাকে এক নামেই চিনে থাকবেন, সেরকম একটি সময় আপনি পার করেছেন। সেই সময়টার নানান ধরনের পঞ্চনা বা যেমনটা আমি বলছিলাম সেই গল্পগুলো আমরা জানব নিশ্চয়ই। তবে আমি শুরুতে একটু আপনাকে আপনার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমরা শুরুতে একদম আপনার কাছ থেকে আপনার একেবারে ছোটবেলা, আপনার বেড়ে ওঠা, কোথায় বড় হয়েছেন, এই ঘটনাগুলো একটু জানতে চাই।
আমি ছোটবেলা ছিলাম নারায়ণগঞ্জ, ওখানে আমি অভাব অনটনের মাধ্যমে ছিলাম। তাই আমার মায়ের কারণে আমি ঢাকা, তাই আমি বন্ধু বান্ধব নিয়ে আমার বান্ধবীদের নিয়ে ভালোই ছিলাম। তা আমি ভাবিনি যে আমার জীবনটা এইভাবে হয়ে দাঁড়াবে।
আচ্ছা, আমি তো আপনার ছোটবেলায় থাকি, যে আপনি নারায়ণগঞ্জে বেড়ে ওঠা, ওখানেই জন্ম আপনার?
জি।
নারায়ণগঞ্জে কোথায়?
নারায়ণগঞ্জ পাইকপাড়া।
পাইকপাড়া, এটা আপনার জন্মটা ঠিক সময়টা মনে আছে, কোন সময়ের কথা এটা?
সরি, আমি তখন তো ছিলাম না।
আচ্ছা আচ্ছা, মানে হয়তো অনেক আগের সময়ের কথা এবং এখন চিত্রটা অনেক বেশি বদলে গেছে। এবং কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা দুই ভাই দু বোন।
আচ্ছা, আপনি কততম ছিলেন?
আমি ফার্স্ট।
ও আচ্ছা, আপনি সবার বড় বোন?
জি।
নিশ্চয়ই একটা একটা ব্যাপার ছিল যে বড় অপু সবাই একটা আপনার কাছে আবদার বা এরকম একটা বিষয় ছিল?
জি।
আচ্ছা, এবং বড় বোন হিসেবে এই ব্যাপারটা আপনি কেমন এনজয় করছেন যে আমার এতগুলো ছোট ভাই বোন, আপনার কাছে কেমন লাগতো?
আমি তো ভাবতাম যে আমার এই ভাই বোন গুলো কিভাবে বাঁচাবো। হ্যাঁ ঠিক আছে, এদের জন্য নাইলে আমি কষ্ট করলাম। তখনই আমি যখন আমাকে ঢাকা নিয়ে আসে, তখনই আমি চলচ্চিত্রে অনেক পরিশ্রম করি। 30 টাকা রোজে, এমন 10 টাকা করবেন যে আমি 3টা 2টা করে ছবি করি, সাইড মানে এক্সট্রা অভিনয় করি। তখন এদের এই কামাই রোজগার নিয়ে আমি তাদের খাওয়াই এবং অনেকদিন উপোষও থাকে তারা।
মানে আপনি বলা যায় যে আপনার একটা দারিদ্রের যে বিষয়, দারিদ্রতা, সেই এরকম একটি কঠিন সময়ের মাঝখান থেকে আপনার ছোটবেলাটা গিয়েছে। আমি আপনার পরবর্তী কর্মজীবন অবশ্যই আসবো, তবে এখন আমি আপনার একটু ছোটবেলাতেই থাকতে চাই, সেই সময়ের যে চঞ্চলতা, সেই সময়ের যে দৃষ্টি। আমি আপনার বাবা কি করতেন?
আমার বাবা ছিলেন একজন ভালো বাবুর্চি, ইংরেজদের। উনি ঢাকা মতিঝিল ব্যাংকের চাকরি করতেন, ফরেনদের খানা
শেফ ছিলেন, আমি যদি এখনকার ভাষায় বলি।
জি।
আচ্ছা,
তা উনি ঢাকায় থাকতেন, আমাদের কোনো খোঁজ খবর নিতেন না আর কি।
আচ্ছা, একটা একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল পরিবারের সাথে, এবং পরিবারে শুধুমাত্র মাই ছিলেন।
জি।
আচ্ছা, এবং বড় বোন হিসেবে আপনারও একটা আপনার একটা দায়িত্বের জায়গা খুব ছোট বয়সে হয়তো মাথার উপর
পড়ে গেছে। আমার এটা ছিল না, খেয়াল ছিল না, কিন্তু যে ভাই বোন কিভাবে মানুষ করবো, তো মায়েরই ছিল মানে বিবেচনা।
আচ্ছা, আপনার মায়ের আসলে দায়িত্বগুলো নিতেন ছোটবেলায়? মানে স্কুলে সেই সময় যাওয়া হয়েছিল?
গেতাম। আমি মনে করেন যে ক্লাস 1 পর্যন্ত আমি নারায়ণগঞ্জে পড়ছি, চানমিয়া স্কুলে। কিন্তু আমি দুষ্টুমানি বেশি করতাম।
আচ্ছা, কিরকম দুষ্টুমি ছিল সেগুলো?
দুষ্টুমানি বেশি করতাম যে আমার ফুফাতো বোন, খালতো বোন, মামাতো বোন, এদের নিয়ে আমি খেলাধুলা বেশি করতাম। মানুষের গাছে আম রাখতাম না। না না না, অর্ধেক কেউ যদি না দিতে চাইত তাহলে অর্ধেক আম কাটে নিয়ে আসতাম, অর্ধেক গাছে ঝুলে থুয়ে আসতাম।
মানে গাছে রেখেই আমটাকে তারপর অর্ধেক নিয়ে আসতেন? এটা কেন?
এটা ওই যে মানে পরিচিতি করাতাম যে উমুকের মেয়ে।
মানে দেখলেই যেন বুঝতে পারে এটা হেনার কাজ, এরকম একটা বিষয় ছিল না? একটা ফিল্মি ব্যাপার ছিল তখন।
আমি তো তখন আমি যে তুমি চাইছি দিলে না যখন, তখন আমি তোমার রাত্রে
দিলাম যেটা আমার কাজ।
তখন পরবর্তীতে পরের দিনে এসে আমার মানে ইলকাম আসলো যে এটা ওর মেয়ের কাম।
এক্ষেত্রে কখন আপনার কোন ধরনের শাস্তির খুব মুখোমুখি হতো?
হ্যাঁ হতো, আমার চাচারা আমার টর্চার করতো, মারধর করতো।
মানে খুব কমপ্লেইন আসতো, মানে দুষ্টুমির একটা বলা যায়।
খুব দুষ্ট ছিলাম।
আচ্ছা, মানে শিরোমণি ছিলেন, দুষ্ট শিরোমণি। ওকে, আমার এটা শুনলাম এর বাইরে কিরকম আপনি আরো কিছু থাকে না, যে আপনি যখন সময়ের কথা বলছিলেন সেই সময় নিশ্চয়ই নানান ধরনের ইয়ে থাকে, যে হয়তো পুকুরে গোসল করা কিংবা বন্ধুদের নিয়ে, সেই সময়গুলো মনে পড়ে এখন?
আমি সাঁতার কাটতে ভালোবাসতাম।
আচ্ছা,
আর স্কুল লাইফে আমি খেলাধুলা কে পছন্দ করতাম, দড়ি খেলাকে আমি ফার্স্ট হয়েছি, এবং সাঁতার কাটানো আমি পছন্দ করি। এপারতে ও পারে যেতে পারবো আমি গান পারে। তখন মনে করেন যে আমার যে আমার সাথে কম্পিটিশনে কেউ ফার্স্ট হতে পারতো না, আমি সব দিকে ফার্স্ট হতে চাইতাম।
আচ্ছা, মানে সেই ইচ্ছাটা আপনার ছিল আমি প্রথম হব, সবার একটা নজরে থাকবে, এরকম একটা বিষয় ছিল? আচ্ছা, সেক্ষেত্রে দোষীপনার পুরোটাই আপনার মাঝখানে ছিল? ওকে, এবং যেটা হয় যে এগুলোর পাশাপাশি আপনার পড়াশোনার কি অবস্থা ছিল?
পড়াশোনা তো ছিলই না, পড়াশোনা পড়তে দিত আমার আব্বা, আমার মা এবং দাদি, দাদা, চাচারা, কিন্তু আমি নিতাম ঠিকই, রাস্তায় গিয়ে ছেড়ে ফেলে আমি সারাদিন রাস্তা কাটে বিকেল টাইম যেতাম।
মানে পড়াশোনা একদমই ভালো লাগতো না?
না।
এটা আসলে কেন, কি মনে হতো?
আমি আর ভালো লাগতো খালি খেলাধুলা, শয়তানি করা,
দুষ্টামি করা, বন্ধুদের সাথে খেলা, এগুলোর মাঝখানে। এই জন্য বাসা থেকে কখনো স্কুলে গেলেন না, ধরা খেয়ে একটা বকাবকি?
না, ধরা তো পড়তাম না আমি তো, ওদের যখন স্কুলে ছুটি হতো তখন ওই টাইমে ওদের সাথে বেরিয়ে যেতাম।
আচ্ছা আচ্ছা।
আর মসজিদে কখন খাবার দিবে তখন ওই
মসজিদে,
যে মসজিদে পড়তাম, মসজিদে বিশুদ্ধবার দিন খাবার দিত, তাই আমি ওই বিশুদ্ধবার দিনই খাবারের জন্য যেতাম।
ও আচ্ছা, মানে খাবারটা খেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। ওকে, আপনার সেই সময়ের বন্ধুদের কথা মনে পড়ে? কারা কারা আপনার খুব ভালো বন্ধু ছিল?
আমার ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, এরা আমার
এই ভাই বোনরাই আসলে।
জি জি, এরাই আমার বান্ধবীর মতোই ছিল।
আচ্ছা,
এদের নিয়ে আমি থাকতাম আমার এলাকায়।
আচ্ছা, আরেকটা বিষয় আমাকে একটু যদি আপনি শেয়ার করেন, সেই সময় আপনার নিশ্চয়ই কিছু একটা হতে ইচ্ছে করতো, বড় হয়ে আমি সেটা হব কিংবা এরকম বিষয় নিশ্চয় ছিল? কি হতে চাইতেন?
ছিল যে এত দুষ্টুমানি করি যে আমি যদি বড় হয়ে আমার এমন একটা পর্যায়ে যায় দাঁড়ায় যাতে আমি সূর্যের আলো যেন না দেখি আমি বড় হইলে, আর আমি যেন বেগনা বেটার চেহারা দেখে না দেখি। তো আমার আল্লাহ তাআলা আমার এমনই ভাব করছে যে আমি এখন হাজার হাজার মানুষের কান্নাও দেখছি এবং হাসিও দেখছি।
আপনি কি খুব প্রদানশীল নিজেকে?
হ্যাঁ, পছন্দ করতাম,
কিন্তু সেটা তো ছোটবেলায় যেটা আপনি করতেন সেটার সাথে খুব বেশি লাইক, আপনি তো অনেক বেশি দুষ্টামি করতে পছন্দ করতেন, কিন্তু সেই ইচ্ছাটা কেন ছিল যে আমি খুব বেশি নিজেকে লুকিয়ে রাখবো বা একদম এরকম
হঠাৎ করে মনে পড়লো যে আমি কিছু আমার এটা আমি গুরুজনের কাছ থেকে শুনছি আল্লাহর কিছু কাজ, তো গুরুজনের কথাটা শুনি আমার ভিতরে একটু,
মানে সবাই যখন বলতো ধীরে ধীরে বড় হতেন এবং সেটা মনের ভিতরে তখন আস্তে আস্তে বুঝতে শুরু করলেন যে আমি আসলে এরকম হয়ে যাবো, বা পড়াশোনা করে কিছু হবে এরকম কখনো কোন ইচ্ছে ছিল না?
না,
ভালোই লাগতো না পড়াশোনা?
না,
পড়াশোনা কি ছেড়ে দিয়েছিলেন এক সময়?
এক সময় ছেড়ে দিয়েছিলাম ছোটবেলা, তারপরে যখন আমি ঢাকা চলে আসলাম তখন আমার পড়াশোনার প্রতি আমার আগ্রহ হয়ে দাঁড়ালো, যেহেতু আমার পড়া দরকার, চলচ্চিত্রে পড়া না হইলে এগ্রি করার না, তাহলে সেই যে আমি প্রাইভেট টিচার রেখে আমি লেখাপড়া করি।
আচ্ছা,
আর আমার ভাই বোনদের পড়ালেখা করাই, তখন ভাই বোনদের পড়ালেখা করাতে যে ভাই বোনদের সেবা করতে যে আমার নিজের পড়া হয়নি, তবে আমি সামথিং কিছুটা পড়ছি, যাতে আমার আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আর সরকারের ম্যাট্রিকের বই পড়ছি, যাতে আমার বাইরের যাওয়ার জন্য, বাইরে তো কারো জিজ্ঞেস করা যায় না, সাইনবোর্ড দেখে দেখে আপনার লোকেশন বাইর করতে হয়, তো এই কারণে আমি শর্টকাটের
পরবর্তীতে আসলে একেবারেই প্রয়োজনের কারণে আপনি কিছুটা নিজের মতো করে পড়েছেন। তখন মনে হয়নি বা যে আসলে কেন আমি পড়াশোনাটা কন্টিনিউ করলাম না, কেন আমি পড়লাম না, এরকম একটা আফসোস?
এখনো আছে, এখনো আছে যে আমি পড়ে গেছি কিন্তু আমি লেখি নাই তো কিছু, আমি তো এখন নিজের নামটুক লিখতে পারি, এছাড়া তো আমি আর আদার্স অন্য কিছু লিখতে পারি না। হ্যাঁ, কেন হলো এটা আমার, আমি লিখতে চাই, আমার ভিতরে আমি আরো কিছু ভিতরে রাখতে চাই যে আমি ভাষায় প্রকাশ করার মতো।
ওকে, আমরা অনুষ্ঠানের ঠিক এই পর্যায়ে বন্ধুরা যারা আমাদের সাথে জয়েন করেছেন বলতে চাই, যারা হয়তো খানিকটা পরে টিউন ইন করলেন ঢাকা এফএম 90.4, তাদের জন্য বলতে চাই যে অন্ধকারের গল্প চলছে এবং অন্ধকারের গল্পের আজকের এই পর্বটিতে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন একসময়ের যাত্রা ও মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী হেনা, এবং তিনি রূপালী জগতেও বেশ কিছুদিন, বা সিনেমার কথা আমরা বলতে পারি, সেখানেও বেশ কিছুদিন কাজ করেছেন, তবে তার সেই যে পথটা ছিল তার যে কর্মজীবন কিংবা যেসব জায়গায় তিনি কাজ করেছেন সেই পুরো জীবনটায় অনেক বেশি কষ্ট, বঞ্চনা কিংবা বেশ বড় বড় বা নানান ধরনের অপরাধে জড়িয়ে যাওয়ার বেশ কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনি যদি শোনেন আপনার কাছে অনেকটা অবিশ্বাস্য কিংবা আপনার আটকে ওঠার মতো হয়তো মনে হবে। আর জীবনের এতটা সময় পার করে এসে তিনি অনেক কিছু অনুভব করতে পারছেন, হয়তো অনেক কিছুই তিনি ভাবছেন যে এটা এরকম না হলে বা এটা এরকম হলে কেমন হতো। তারপর একটা বিষয় শুরুতেই আমার কাছে খুব বেশি অবাক লাগছে এবং ভালো লাগারও লাগছে যে আজ হেনা তিনি বেশ, এখন আমি যদি বলি যে বেশ প্রবীণ একজন মানুষ হিসেবে আমাদের কাছে এসেছেন, বেশ হাসি মুখে তিনি এখন কথা বলছেন। এবং একটু আগে অনুষ্ঠানের আগে তার সাথে যখন আমার কথা হচ্ছিল তিনি বেশ কনফিডেন্টলি দারুণ ভাবে বলছিলেন যে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক বেশি ভালো আছি। তার সেই জীবনটা পার করে এসে এখন যে তার এই ভালো থাকা সেটা নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তারপরও তিনি আজ আমাদের মাঝে এসে তার সেই পার করা দুঃখ কষ্ট কিংবা অন্ধকার গলির কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তিনি যত কষ্ট করে এসেছেন আমরা আবারও তাকে অনেক বেশি অভিনন্দন ধন্যবাদ বা শুভেচ্ছা যাই বলেন না কেন সেটা জানাতে চাই। পাশাপাশি তার কাছ থেকে আমরা হয়তো সেই ঘটনাগুলো আজ এখন শুনব। আপনাদের মতামত অলরেডি আসতে শুরু করেছে, আপনাদের সেই মতামতগুলো আমরা সবসময় বলি যে ঘটনাগুলো শুনে নিশ্চয়ই আপনি আপনার মূল্যবোধের জায়গা থেকে সেই কথাগুলো আমাদেরকে শেয়ার করবেন। সেটা আপনারা জানাতে পারেন খুব সহজে, এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, আর চাইলে কিন্তু আপনি খুব সহজে আমাদের সাথে যোগ দিতে পারেন ফেসবুকের ফ্যান পেজে। সেখানে একটি না ইনফ্যাক্ট দুটি ছবি আমরা, যিনি আমাদের অতিথি আজ হেনা তার দুটি ছবি আমরা আপ করে দিয়েছি, পোস্ট করে দিয়েছি। একটি তিনি আমাদের স্টুডিওতে আজ যে কথা বলতে এসেছেন স্টুডিওতে বসা ছবি অন্ধকার গল্পের এই স্টুডিওতে, এবং আরেকটি ছবি তার ঠিক কর্মময় জীবনের অসাধারণ একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি। আর আমাদের এই অন্ধকারের গল্পের যে টিমটি কাজ করে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানাতে চাই, পাশাপাশি আপনাদের কাছ থেকে কমেন্ট বা সবকিছু জানাতে চাই। ইভান রয়েছি অনেকটা সময় পর্যন্ত, টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। হ্যাঁ, আপনার কাছে যাব, আপনাকে একটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই যে আপনার কথাগুলো যে আজ আমরা শুনব এই মুহূর্তে ঠিক এই সময়টাতে আপনার কথাগুলো সরাসরি শুনতে পারছে লক্ষাধিক মানুষ, লাখ লাখ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে আপনার কথাগুলো শুনছে এবং অনেকেই নির্ঘুম রাত পার করবে আপনার কথাগুলো শুনবে। আমরা ঠিক সেই কথাগুলোই শুনতে চাই যেটা একটু আগে আমি বলছিলাম যে আপনার ছোট বেলাকে পার করে এসে আপনার যে কর্মজীবন এবং সেই জীবনটাতে ঘটে যাওয়া নানান ধরনের ঘটনা, সেই ঘটনাগুলো আমি ঠিক আমাদের ঘড়ির কাঁটায় নতুন একটি ঘন্টাও শুরু হয়ে গেছে ঠিক 11টা, আমি একেবারে মাইক্রোফোনটা আপনাকে দিয়ে দিতে চাই। আপনার সেই ছোটবেলা থেকে পরবর্তীকালে কিভাবে আপনি আসলে কাজের সন্ধানে কোথায় আসলেন, চলচ্চিত্র যাত্রা কিংবা মঞ্চ পারফরমেন্স বা নাচ শেখা আপনার কিভাবে শুরু হলো, কতটা আগ্রহ আপনার ছিল, আপনার সাথে কি কি ঘটনা ঘটলো, আমরা এক টানা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি আপনার মতো করে সময় নিয়ে আপনার মতো করে একেবারেই যেভাবে বলতে ইচ্ছে করে যতটুকু বলতে ইচ্ছে করে আমাদের এই লাখো শ্রোতাদের উদ্দেশ্যে নিশ্চয়ই বলবেন, হয়তো সেটা বলতে গিয়ে আপনার আপনার অনেক কষ্ট বা অনেক কিছু মনে পড়ে যেতে পারে, সেজন্য শুরুতে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আপনাকে সাধুবাদ আমরা এই কারণে জানাতে চাই, সালাম এ কারণে জানাতে চাই যে আপনার সেই কথাগুলো শুনে আজ হয়তো ঠিক এই সময়টায় কোথাও কোনো এক ঘরে কানে হেডফোন নিয়ে কোনো এক তরুণী কিংবা কোনো এক ছেলে কিংবা যে কেউ তারা হয়তো সচেতন হয়ে যাবেন, তারা হয়তো পথের দিশা খুঁজে পাবেন যে হায় আমি কি করছি, আমি কেন এটা করলাম না। আমি মাইক্রোফোনটা একেবারে আপনাকে দিতে চাই, আপনি একদম আপনার সেই ছোটবেলা থেকে ধীরে ধীরে কিভাবে আগ্রহী হলেন, কি হলো না হলো সবকিছু ইন ডিটেলসে শুনতে চাই। মাইক্রোফোন ইজ ইয়োর সেনা, প্লিজ আপনার কাছ থেকে শুনবো শুধু।
আমি তো বলবো, আমি তো মনে করেন যে ছোটবেলার কাহিনীটা তো বললামই, এখন আমি আমার এই যে চলচ্চিত্রে আসা আমার মায়ের মাধ্যমে, মা আসছে ঢাকা আমাদের রেখে, ঢাকা সে চলচ্চিত্রে ইন করবে, সে কিন্তু পরিচালকরা ওনাকে পছন্দ করেন না, ওনাকে উপমা দিলেন যে তোমার মেয়ে আছে নাকি, বলছে যে হ্যাঁ আমার মেয়ে আছে ছোট, তাই বলছে যে তোমার মেয়েকে নিয়ে এসো, তাই উনি আমাদের নিয়ে বা নানির বাড়ির নাম দিয়ে উনি ঢাকা চলে আসলেন। আইসিয়া ফার্স্ট ওপেনিং এ উঠলেন মোহাম্মদপুর, মোহাম্মদপুর উঠানোর পরে এসে আমাদের ছোট ভাই বোন গুলি রেখে আমাকে নিয়ে স্টুডিও গেলেন FDC তে, নিয়ে দেখালেন পরে পরিচালক দেখে বললো যে না না এম এ চলবে না, এম এ ছোট, এম এ তো কিছুই বুঝবে না, এম এর মানে আমি আনমিচুর ছিলাম, তো ওনাদের এটা নাকি কাজ হবে না। তখন সে বলছে দেখেন পায়ে ধরে বলতেছে আমার আম্মা যে আমরা অনেক কষ্টে গড়া, আমরা খুব নাকায় থাকি, আপনি যেভাবে হোক আমাকে না হোক আমার মেয়েকে আপনি একটু দাঁড়া করান। তখন এসে কইছে ঠিক আছে দেখা যাক। পরে আমি এক পর্যায়ে গিয়ে আমি লজ্জা পাই, ওনারা আমাকে ড্রেস আপ করে মানে তুলামুলা ভরে বুকের ভিতরে, তখন আমি ওনাকে ড্রেসম্যান কে বলি যে আপনি আমার গায়ে হাত দেন কেন। ড্রেসম্যান বলে যে এই জগতে আইসা লজ্জা করতে নাই, হ্যাঁ লজ্জা করলে এখানে তুমি কাজ করতে পারবে না, তাই বেরিয়ে যাও। আসে আমি মা বলতেছে যে ও নয় যা কই তুমি তা শুনো। তো আমি বললাম যে এটা কি হয় যে এটা এত খারাপ কেন। তখন এসে উনি মা আমাকে দুটা থাপড় মারলো, তারপর মারার পরে এসে ভাবলাম যে আমার তো তিনটা ছোট ভাই বোন আছে, ঠিক আছে উনি তো আমাকে এমন কিছু করবে না। যে আমি তখন বুঝতে পারতাম না তো যে এত নোংরা। তখন এসে উনি আমার ড্রেসের নিল, মাপ টাপ নিল, আর সে চলচ্চিত্রে ফার্স্ট আমার ছবি এলো দাদা হাতিম তাই, সেকেন্ড ছবি গেল এইভাবে চলে আসলো নিশান বুদ্ধি বিদায় দেবনা আখেরি নিশান নাগিনী কন্যা, এইভাবে আমার জীবন শুরু হয়ে। তখন আস্তে আস্তে আমার বয়সও বাড়ে গেলে মাস মানে আমার চেহারা উঠে, তখন আমার উস্তাদ ছিলেন একজন পাকিস্তানি, আমার উস্তাদ ভালো, আমার উস্তাদ কখনো আমার সাথে কোনো দিন রাগ ব্যবহার করেনি, কিন্তু আমার সহযোগিতা করছে বিনা স্বার্থে। তো উস্তাদের কথা এখনো আমার মনে পড়ে যে উস্তাদ আমার নাচ দেখে সে চোখের পানি ফেলছে, দেখা আমার ছাত্রী এত দেশ ঘুরছে আর আমি এক দেশেই পড়ে রয়েছি। তো আমার উস্তাদকে দোয়া করি যেন সহি সালামত তাকে ভালো রাখে, সুস্থ রাখে, যেখানে থাকুক শান্তি থাকুক। তা উস্তাদের মাধ্যমে আমি নাগিনী কন্যা ছবি করতে গেলাম নাগিনী বেঙ্গলি স্টুডিও টিকাটুলি, তখন উস্তাদ দেখে আমাকে বলতেছে মেয়ে তুমি এদিকে আসো, উর্দুতে বলছে আমি বুঝতে পারিনি, তখন বাংলাতে বলছে। তখন আমি তার ডরে ডরে আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে যায় দাঁড়াইছি পরে বলে যে কি তুমি এক্সট্রা কেন কাজ করো, তুমি ডান্স শিখো। তখন আমি বললাম যে স্যার আমার তো কেউ নাই, আমার মা ছাড়া আর তিনটা ভাই বোন ছাড়া, তো আমাকে কে রে ডান্স শিখাবে, আমার তো পয়সা নাই, 30 টাকা রোজ পাই আর 10 টাকা গাড়ি ভাড়া দেয়, এতে তো আমার হয় না। তো বলছে তোমাকে না শেখাবো আমি, আমাকে পয়সা তো আমার নাই, আপনি আমি কিভাবে পয়সা দেবো, পয়সা লাগবে না। তখন আমি বলি যে আপনি কোথায় গিয়ে আমার না শেখাবেন, আমার বাসায় তো কম দামের বাসা, আপনি তো নেওয়ার মতো আমার ঋণের যোগ্য নাই। বলছে তোমার বাসায় যাবো না, আমার বাসায় তুমি আসবে। তখন আমি বলছি যে কোথায় থাকেন আপনি, বলছে সিদ্দিক বাজার। এসি আমি এই গোলাপবাগ থেকে হেঁটে আমি সিদ্দিক বাজার গিয়ে নাচ শিখি, নাচ শিখে আমি অনেকটা দেশ ঘুরি আর চলচ্চিত্র কিছু কাজ করি। চলচ্চিত্রে কাজ করতে করতে আসে মঞ্চে যখন আমি কিছু পয়সা পাই তখন আমি চলচ্চিত্রের থেকে বঞ্চিত হয়ে যাই, কেননা চলচ্চিত্রে হলো আপনার বাধা। আপনার একদিন মনে করেন যদি একটা ছবিতে আমি কাজ করি 3 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে, তখন ওনারা আমার জন্য বসে থাকবে, এর জন্য আমাকে বাদ দিয়ে দিছে। আমি 80-90টা ছবি করেছি আমি চলচ্চিত্রে, এবং যখন আমি মঞ্চে ডান্স করতে গেলাম তখন আমি ভাবলাম যে আমার চলচ্চিত্রে তো কিছু পয়সা আসে না, মঞ্চে ডান্স করলে তো কাঁচা পয়সা নগদান নাইট হিসাবে আমি 5,000 টাকা পাই, তো আমার এটাই ভালো, তো আমি ওইটাতেই থাকি। এ আমার জীবন শুরু হলো মঞ্চে। আমি কি বলবো আপনাদের কাছে, আমি দর্শকের মনোযোগ করতে গিয়ে আমার উশৃঙ্খল নাচতে হয়েছে, এবং উশৃঙ্খল নাচলে আমার ডাইরেক্টররা রাখতো, পরিচালকরা রাখতো, আর আমার উপরে ডিপেন্ড করে তারা সেল করতো 2-3 লাখ এভাবে। তো আমিও তাদের মন জয় করে চলতাম, যেখানে আমার এদের মাধ্যমে আমি 4,000-5,000 পাই, তো তাদের আমি সেল কেন দিব না। প্রতি বিশুদ্ধবার হইলে আমার নামের উপরে সেল হইতে 5,000-3,00,000 টাকা পাইতো তারা, আর আমি পেতাম 5,000। আমার 5টা হ্যান্ডস থাকতো, আমি তাদের 5টা হ্যান্ডস নিয়ে আমি কাজ করতাম। তো এর মধ্যে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার স্বামী আমার অনেক অত্যাচার করে, স্বামীর মাধ্যমে আমি বিদেশ ঘুরছি, তা বিদেশ ঘুরলে আমার ওইটার কোনো লাভ হয় নাই, বরঞ্চ ক্ষতি হয়েছে। এই আমার একটা বাচ্চা ছিল ওখানে, ওই বাচ্চাটাও আমার রাইখা আসতে হয়েছে। তা আমি তো দুঃখের কথা বলবো কার কাছে, একমাত্র আল্লাহকে জানাই রাখছি। খোদা আল্লাহ আমার মতো যেন আর কোন কেউ নারী না হয়, কোন মায়ের সন্তান যেন এই পথে না আসে। আমি আপনাদের কাছে দোয়া করি যেন আপনারাও একটু সহযোগিতা করবেন আমার, যেন ওরা যেন এই পথে শিল্পী হইয়া কেউ না আসে, শিল্পী হইয়া কোনো মার কাছে যেন না যায়, কোন স্বামীর কাছে যেন না যায়, কোন বাপের কাছে যেন না যায়। আজকালকার জমানায় তার আগে বেড়ে নেয়, তারপরে মন চানে। আমি এটুকুই বলি, আমি যে কষ্টে গড়া, আমার কষ্টে বুকের ভিতরে অনেক, বলতে পারি না আমার কষ্ট কথাগুলি বললে আমার বুকের ভিতরে কান্না চাপে। ভাইয়া, আমি খুব আদরের ছিলাম আমার স্বামীর, আজ কেন আমি এত পথের ভিখারি হয়ে গেলাম? আপনারা সেই জবাব কি আমার দিতে পারবেন? আমি ইচ্ছে সেই লেকে ফালাই থুয়ে আমি আসতে বাধ্য হয়েছি, কেননা এই মা, এই মা আমার সংসারটা নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এবং কি আমি শিক্ষিত স্বামীকে ফেলে দিয়ে আজ মূর্খ এক স্বামীর কাছে সংসার করি, এবং সেখানে আমার নির্যাতন টর্চার। সেকেন্ড ম্যারিড করি, সেই ঘরে আরেক ছেলে হয়, আপনাদের দোয়া ইচ্ছে ছিল আমার মতে হয়েছে, ভদ্র এবং মানে উশৃঙ্খল না, নোংরা দেখতে পারে না, এবং কি খারাপ জিনিসটাও পছন্দ করেন না। উনি আমার এই বাচ্চাটা মানে আগের সিনগুলি যদি মনে করাই দেই, জানে না, তারপরও যদি আমি ভাবে যে আমার মা চিন্তা করে কি আমাকে চিন্তা করতে দেয় না, তবে একটা জিনিস কি, ছেলেটা আমার কোথাও যেতে দেয় না, ছেলেটা চায় যে আমার মাকে আমি শান্তিতে রাখবো, কেননা আমার আগের ভাই আমার মার সাথে চিট করছে, আমার নানিরা আমার মার সাথে টর্চার করছে, তাই আমি আমার মায়ের কষ্ট দেব না, এর জন্য আমার ছেলে আমাকে কোথাও যেতে দেয় না। তো আমি দোয়া করি আমার ছেলের জন্য বেঁচে থাকে, ভালো থাকে, আমার ছেলের মতো যেন সবাই হয়, আর আমার মতো যেন কেউ না হয়। কথা বলতে কি ভাইয়া, শুনেন, আমি জীবনে কানে শুনেছি, চোখে দেখিনি, কিন্তু আমি চোখেও দেখেছি জামাই আর শাশুড়ি কিভাবে একত্র হয়, কেন আমি ঘর ছেড়ে আসলাম, শুধু এই কারণে। তারা ভালো নেই, আমার মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি রোজ কেমন দিন ঠেকাইতেছি, আর হাজবেন্ড বিয়ে করে শান্তি হালে আছে, থাকুক, আমার জীবন এলি কষ্ট গেল।
প্রিয় শ্রোতা, আজ অন্ধকারের গল্পে অতিথি হিসেবে এসেছেন একসময় যাত্রা ও মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী হেনা। এছাড়া রূপালী পর্দার ছবিতেও কাজ করেছেন এক্সট্রা শিল্পী হিসেবে। মঞ্চ ও রূপালী জগতের শিল্পীর কষ্ট বঞ্চনার অপরাধের কথা আমরা শুনছি, হয়তো সে কথাগুলো শুনে আপনার গা শিউরে উঠবে। আর আজকের অতিথির ছবি দেখতে চাইলে ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুক অ্যাড্রেসটি বলছি facebook.com/dhakafm90.4। এরকম একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন ও এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয়, এবং আপনাদের সাথে আমি ইফান্ত আছি। আর একটি বিষয় বলি যে আপনারা অনেকেই অংশগ্রহণ করতে চান অন্ধকারের গল্পে, আপনারাও চাইলে এই হট সিটে আসতে পারেন, বলতে পারেন আপনার জীবনের অন্ধকারের গল্প। হট সিটে আসতে চাইলে SMS কিংবা মেইল করতে পারেন। SMS করতে চাইলে লিখুন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, লিখুন OG স্পেস দিয়ে নেম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি। আর ইমেইল করতে চাইলে ইমেইল করুন এই ঠিকানায় og@dhakafm904.com। আমি আমাদের অতিথির কাছে ফিরে যাব। আপনি সংসারের কথা বলছিলেন, আমি একটু বিস্তারিতভাবে আসলে আপনার কাছ থেকে শুনতে চাই আপনার সংসার জীবনে ঘটে যাওয়া ঘটনা, আপনার বিয়ে হলো, এই যেখানে কাজ করছিলেন সেই কাজ সংশ্লিষ্ট কারোর সাথে বিয়ে হলো কিনা, বিয়ের পর সংসার জীবনটা শুরুতে কেমন ছিল, যতটা আসলে বিস্তারিতভাবে আপনি বলবেন। আমি জানি বিষয়টা অনেক বেশি কষ্টের আপনার জন্য বলা, কারণ কথা বলতে গিয়ে বারবারই আপনার কণ্ঠ ভারী হয়ে আসছে, কিংবা হয়তো সবারই তাই হচ্ছে। কিন্তু আমাদের শ্রোতাদের জন্যই যদি আপনি, তাদের অনেক জানতে চাওয়া আছে, একটু হলেও বিস্তারিত করে বলেন কি ঘটনাগুলো আসলে ঘটেছিল, সেটা নিশ্চয়ই আমাদের সবার জন্য আসলে খুব বেশি ভালো হবে। আপনাকে অনুরোধ করব যদি আমাদেরকে খানিকটা বিস্তারিত ভাবে বলেন।
আমার বিয়েটা হয়েছে আমার ইচ্ছেই, কিন্তু আমি ভাবি নেই যে আমার বিয়েটা হওয়ার পরে যে আমার মাদার এরকম করবে। কিন্তু আমার স্বামীকে নিয়ে যেখানে যেতাম সেখানে ওরা বলতো যে তোমরা ভাই বোন, কিন্তু আমার স্বামী ছিল টল ফিগার, উচ্চলম্ব, কিন্তু আমি তার কাঁধের নিচে পড়ে থাকতাম। কিন্তু উনি অনেক শিক্ষিত, আমি নাম বলতে চাই না, তাই উনি আমাকে অনেক পছন্দ করতেন, উনি অনেক চাইতেন কাছে আমাকে নিতে, কিন্তু আমি চাইতাম না, কেননা আমি চাইতাম তখন টাকা, আমি টাকাকে ভালোবাসতাম। আর সেও আমাকে সারা দিন এবং সারা বছর সারা মাস আমাকে বাইরে রাখার চেষ্টা করত, বাইরে রাখার চেষ্টা করত, এই কারণ যে আমার মায়ের সাথে তার একটা ভালোবাসা ছিল এবং তার মেলামেশা ছিল। আমি আমার হাজবেন্ডকে বললাম যে এটা কি করে হয়, কি করে হয়, তুমি আমার থেকে কি আমার মা সুন্দর? তখন আমার স্বামী আমাকে প্রশ্ন করলো, উত্তর দিল যে আগুনের কাছে কি মন থাকে? তখন আমি বলছি আগুনের কাছে যেমন মন থাকে না, তা আমিও তোমার কাছে থাকব না, কেননা 9টা বছর গড় করলাম, আমার একটা ছেলে হলো, বাধ্য হয়ে আমাকে ছেলে ফালাই তুই আমার চলে আসতে, কি বলবো, আমি তো এখন মানে মনে পড়লো আমার হাত ঠান্ডা হয়ে যায়, আমি স্টুকের মতো হয়ে যায়।
আমি আসলে খুব একটা কথা এখানে এসে এখন বলতে চাইনি, আপনার কাছ থেকে শুনতে চাওয়াটা ছিল, কিন্তু আমি খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এবং আপনার প্রতি একেবারে অনুভূতির জায়গাটা রেখেই বলছি, জানি কথাগুলো বলা আপনার কষ্টের। তারপর আমি যারা আছেন শ্রোতা তাদের কাছ থেকে, তাদের হয়েই আপনার কাছে কিছু কথা শুনতে চাই। আপনার বিয়েটা কোন ধরনের রিলেশনশিপ কিংবা যার সাথে বিয়ে হয়েছিল পরিচয়টা আপনার কিভাবে হয়েছিল তার সাথে?
আমি পরিচয়টা হয়েছিল বিসিসি রুট, আমার বিয়ে হয়
তখন তো আপনি অলরেডি কাজ করছেন,
তখন আমি তখন মেজিট আমি সবকিছু বুঝি, তখন বিয়ে আমার বিসিসি রুট হয়, বিয়েটা আমার ইচ্ছা খাতে হয়। কিন্তু এটা যে আরেকদিকে পর্যায়ে যাবে আমি সেটা ভাবিনি, বিয়ের রাত্রি আমি ওই জিনিসটাকে পেয়েছি।
কতদিনের পরিচয়ে আপনি বিয়ে করলেন তাকে?
আমি ওনার 3-4 মাস পরে গিয়ে আমার বিয়ে হয় ওনার সাথে। আমি মানে বরিশাল ভোলা গেছিলাম এক অনুষ্ঠানে, উনি সপ্রাস ছিলেন, মানে সাপের নৃত্য মজমজে মায়া কাজ করতেন। তখন ওই মুহূর্তে আর কি আমার পরিচয় হয়। তাই
কোন ভালো লাগা বা এরকম কোন ব্যাপার ছিল?
হ্যাঁ, ভালো লাগতো। আর আমি ওনাকে, উনি যে আগে এক ম্যারিড ছিলেন তা আমি জানতাম না। আমি তো তখন ভাইবা নিতাম যে উনি আনম্যারিড। তখন আমি তাকে অ্যালো করলাম এবং উনি আমাকে মানে ছেক দিয়ে চলে যেতে চেয়েছিল। তখন ওনার ওস্তাদ যে ছিলেন ওনার মাধ্যমে আমার বিয়েটা হয় জোরজবস্তি। যে আমার এত কিছু কিনে, বিয়ের আলজাম সবকিছু কিনে সেরা উনি পালায় যাবেন, সেটা আমি কি করে ভাবো? তা আমি আমি এটা করতে দেইনি। তাই আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া, আপনার ছাত্র আমাকে এইভাবে যে স্যার দিয়ে চলে যেতেছে, তা এটা আমি কি করে মহল্লায় আমি দেখাবো? আমি তখন 80 টাকা ঘরে ভাড়া থেকে নিয়ে 250 টাকা পর্যন্ত আমি ঘরে ভাড়া ছিলাম। তো ওই ঘরে আমি নবপুর থাকতাম। তো ওখানে আমার বিয়ে হয়, ওখান থেকে বিসিসি রুট আমার বিয়ে হয়। আমি বাসর ঘর করি আমার নবপুরে। তো ওইখান থেকে আমার শুরু, আমার ওখানেই আমার বাচ্চা হয় এবং আমার ভাই বোন বড় হয়। ওখানে আমি বেশ অনেকদিন ছিলাম তার থাকাতে এসে যখন দেখি যে আমার বাচ্চা একটু আস্তে আস্তে আটা ধরে, তখন আমি বাসা পাল্টে ফেলাই। বাসা পাল্টে আমি 2800 টাকা ঘরে যাই। 2800 টাকা ঘরে যাওয়াতে তখন আমি বাইরেও চলে গেল, মানে ফার্স্ট আমি লন্ডন যাই।
কিন্তু ততদিনে আপনি তো কাজ করছেন, আপনার বিয়ের পরে কি আপনার কাজে কোন ধরনের ক্ষতি বা কাজ ছেড়ে দিয়েছিলেন কিনা?
জি না, আমি কাজ চলছে মঞ্চে এখন,
মঞ্চে নৃত্য শিল্পী হিসেবে। আর তখন কি যাত্রা কিংবা সিনেমা এই জায়গাগুলো একেবারে কোন ধরনের আপনি নিজে থেকে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছেন?
জি জি, কেননা আমি সময় দিতে পারতাম না তাদের। আমি সারাক্ষণ তো বাইরের টিম নিয়ে থাকতাম, এক টিম ছেড়ে দিয়ে আমি আরেক টিমের সাথে জড়িত থাকতাম। কিভাবে আমার মানে উপার্জন হবে, হ্যাঁ কিভাবে আমার ফ্যামিলি বাঁচবে, কিভাবে আমি তিনটা সংসার পালতাম। তিনটা সংসার হয়তো আপনারা ভাবছেন কিভাবে একটা হলো আমার বাপের সংসার। তখন তো বাপে মানে চাকরি মাকরি ছেড়ে দিয়ে যেহেতু 50 বছর বয়স ছিলেন তখন, তখন দ্বিতীয় সংসার সে করে, তাদের সংসারে আমার কিছু দিতে হয়।
দ্বিতীয় বিয়ে করেন আবার?
জি।
আচ্ছা,
এটা আমার চাচারা দাদিরা করায়।
তিনিও আপনাদের সাথে থাকতেন?
না না, নানুষ থাকতেন।
ওটাও আপনি ভরণ পোষণ করতেন?
জি, 5000 করে দিতাম তাদের, আর 5000 দিতাম আমার শ্বশুরদের।
আচ্ছা,
আর 10000 টাকা আমার সংসারে লাগতো।
আচ্ছা,
যেহেতু আমার ভাই বোন এবং আমার বাচ্চা এবং স্বামী নিয়ে থাকতাম ফ্ল্যাট বাড়িতে। ঢাকা সিটিতে থাকতে হলে তো আপনি জানেন যে পয়সা কেমন লাগে। আর ওনারা থাকতেন নারায়ণগঞ্জ। তো এই তিনটা সংসার আমি পালতাম।
তো বিয়ের পরে আপনার যিনি স্বামী তিনি কি তার কাজগুলো ছেড়ে?
না, উনি কাজ কোনোদিনই করতেন না আমার বিয়ের পরে।
আচ্ছা, কি বলতেন তিনি?
উনি ওই বাইরের টিম যোগাতেন খালি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার একজন হয়ে কমিউনিকেশন করতেন সবার সাথে?
জি।
আচ্ছা, তারপর কতদিন সংসার হলো, কিভাবে সংসারটা চলছিল?
9 বছর গড় করলাম। তারপর দেখলাম যে ওই যে আপনি আগেই বলে গেলাম যে আমার মায়ের জন্য।
আচ্ছা, হ্যাঁ সেই বিষয়টা আপনার কাছে।
হ্যাঁ, আমার মায়ের জন্য আমি 9টা বছর আমি তাকে ট্রাই করলাম এবং অনেক টর্চার করলাম। টর্চার আমি কিভাবে বললাম, ইংলিশে গালাগালি করলাম এবং সেও আমার সাথে ইংলিশে রাব ব্যবহার করতো। সে আমি বললাম যে ঠিক আছে, তোমার জায়গায় তুমি থাকো, আমার মাকে নিয়েই থাকো, আমি চলে যাই।
তখন আপনি আবার মঞ্চে, তখন আপনার ব্যস্ততা এবং আপনার নিশ্চয়ই একটা লক্ষ্য ছিল যে আমি সামনে একটা কিছু করব বা কোন জায়গায় দাঁড়াবো নাকি শুধু?
না না, তখন আমি ইচ্ছা ছিল যে আমি হাজবেন্ডকে ছেড়ে দিয়ে হয় আত্মহত্যা করবো, আর নাইলে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে খেয়ে আমি নিজে নিজে শেষ হয়ে যাবো। কেননা আমার ছেলেকে রেখে আসছি আর আমি তো তখন অ্যালোন একা। তো এর জন্য আমি দর্শককে বলতে চাই যে আমার মতো হেমাকে যেন আর কোনো হেমা না হতে হয়, আর কোনো হেমা না হতে হয়, আর এই ধরনের পুরুষের সাথে যেন কেউ বেরিয়ে না আসে বাপ মার অনুমতি ছাড়া।
আচ্ছা, আপনি এমনি এমনিতে আপনাদের দাম্পত্য জীবন, সেখানে ওই যে আপনি রিলেশনশিপটার কথা বললেন, এটার বাইরে তিনি কোন ধরনের আপনার সাথে দুর্ব্যবহার বা আপনার প্রতি আপনার কাজে বাধা দেয়া বা আপনার শারীরিক ভাবে আপনাকে
কোনদিন আমার গায়ে টাচ করে নাই? ওই একটুই আমার যন্ত্রণা ছিল, সে আমার স্বামী আমার মায়ের সাথে কেন এটা
নিশ্চয়ই দুঃখজনক একটা ব্যাপার। এবং এর বাইরে তার কোন ধরনের লোভ কিংবা আপনাকে আরো বেশি কাজ করাতে বাধ্য করা, অনেকটা আপনাকে ব্যবহার করে অর্থ উপার্জন, এরকম কোন ধরনের
চাপ ছিল
সেগুলো একটু আমরা জানি, কিরকম ছিল সেগুলো?
মানে উনি বলতেন যে তুমি যদি কাজ না করো তাহলে ছেড়ে দাও তোমার কাজ, তুমি তোমার জায়গায় চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিই। তখন আমি বলতাম যে আমাকে ছেড়ে দিয়ে তুমি যদি সুখে যাও তাহলে তুমি তো ছেড়ে দেওয়ার মতোই, আমি তো তোমাতে এমনও থাকবো না অমনও থাকবো না। কেন লেখা 9টা বছর যে ঘর করতে পারে আর 9টা বছরের মধ্যে যে এই মায়ের সাথে সে জড়িত থাকে, তো কি করে এই সংসারটিকে, যে মার ভিতর থেকে আমি বেরিয়ে আসি আর সে মায়ের সাথে।
আসলে একেবারে এই দুঃখের জায়গাটা কোথায় থাকতে পারে আমি ঠিক জানি না। আমি অনুষ্ঠানে ঠিক এই সময়টাই মানে অন্ধকারের গল্প তো আপনারা শুনছেন, হ্যাঁ আপনার কাছে আমি আসব। আমাদের অনেক অনেক কমেন্ট SMS যদি আমি বলি, যে এক ধরনের ঝড়ের মতো কিংবা বৃষ্টির মতো মানুষগুলো আপনাদের আপনার কথা শুনছে এবং তারা অনেকেই অনেক কথা বলছেন। মধ্য কথা, সবাই আসলে আপনার যখন চোখ ভিজে যাচ্ছে গলা ভারী হয়ে যাচ্ছে, সবার অবস্থাটা ঠিক তাই, আবার অনেকেই অনেক কিছু মেনেও নিতে পারছেন না। আমি এই জায়গাটাতে অবশ্যই আসবো, যেমনটা আমরা হেনা আমাদের অতিথি আজকে তাকে কথা বলতে শুনছিলাম তার কাছে আবার যাবো। অনুষ্ঠানে ঠিক এই পর্যায়ে আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে আমাদের অনুষ্ঠানটা চলছে 10:30 খানিকটা পর থেকে অবশ্য শুরু হয়েছে, তবে অনেকটা রাত পর্যন্ত চলবে এবং অনুষ্ঠানের নিয়মে বা সময়ের নিয়মে এক সময় হয়তো অনুষ্ঠানটা ফুরিয়েও যাবে। তবে যে জিনিসটা আসলে ফুরিয়ে যাওয়ার হিসেব যারা শুরু করে দিয়েছেন ভাবছেন যে ফুরায় না এমন কিছু আছে কিনা, অবশ্যই আছে, কারণ রুবি দিচ্ছে এখন আনলিমিটেড বোনাস। এখন নতুন এবং বন্ধ সংযোগ চালু করে 18 বা 68 টাকা রিচার্জ করে 1 মিনিট কথা বললেই 1 মিনিট একদম ফ্রি, 10 মিনিট কথা বললে 10 মিনিট ফ্রি, এছাড়া 1টি SMS এর পরবর্তী SMS টি ফ্রি। যে কোনো ইন্টারনেট প্যাক কিনলে পাচ্ছেন 50% বোনাস সহ, থাকছে 1 পয়সা পার সেকেন্ড কল রেট সুবিধা। সো লিসনার্স, আর ফুরিয়ে যাওয়ার ভয় নেই, রবির আনলিমিটেড বোনাস নিন এবং দেখিয়ে দিন জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। আজ আমাদের সাথে আবার একটি মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে যে আজ আমাদের সাথে অন্ধকারের গল্পে অতিথি হয়ে এসেছেন এক সময়ের যাত্রা ও মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী হেনা এবং রূপালী পর্দার মানে চলচ্চিত্র তিনি কাজ করেছেন, তবে এক্সট্রা শিল্পী হিসেবে মঞ্চ রূপালী জগতের এই শিল্পীর কষ্ট বঞ্চনা আর অপরাধের কথা আমরা শুনছি, যেগুলো শুনে হয়তো আপনি অনেক বেশি আটকে উঠছেন। এবং ফেসবুকে আমরা তার দুটি ছবি আপলোড করে দিয়েছি, আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। আসুন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে। এমনটি আয়োজনের জন্য আসলে আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জান্নাতুলি ফেরদৌস শিপন এবং এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয়। আর আমি ইভান রয়েছি আপনাদের সাথে, অনেকটা সময় পর্যন্তই থাকব, সঞ্চালকের দায়িত্ব নিয়েই থাকবো আসলে। এবং আপনাকে বলি যে আপনিও চাইলে কিন্তু এই হট সিটে এসে আপনার জীবনের অন্ধকারের গল্পটা শোনাতে পারেন, এবং সেটা করতে চাইলে বা অংশগ্রহণ করতে চাইলে আপনি SMS করতে পারেন বা মেইল করতে পারেন। আপনি SMS করতে চাইলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে, অথবা ইমেইল করতে পারেন og@dhakafm904.com এই মেইল অ্যাড্রেসে। হ্যাঁ, আপনার কাছে আর একটা বার যেতে চাই আমি, একটু আপনার সংসার সময়ে যখন আপনি পার করছিলেন সেই সময়টাকে, যাত্রাটা একেবারে আপনি ছেড়ে দিয়েছিলেন, যাত্রা তো আসলে একটা সুসময় ছিল, আপনি যে সময় কথা বলছেন সেই সময়।
আমি তো সংসার জীবনটা আমি তো মনেই করিনি, আমি তো সারাক্ষণ তো আমার নাচ গান নিয়ে ব্যস্ত ছিলাম, মঞ্চ আমার ঘর।
আচ্ছা, যাত্রাটা কবে ছেড়ে দিলেন?
যাত্রা তো আমি করিনি, যাত্রা স্পেশাল শিল্পী ছিলাম ডান্সে।
আচ্ছা, মানে যাত্রার নৃত্যের পার্টটাতে অংশগ্রহণ করতেন,
প্রাইভেট পার্সোনাল ডান্সার ছিলাম।
সেক্ষেত্রে আপনার সাথে সেখানে আর্নিং কিংবা সেখানে আপনার উপার্জন বা সেখানে কমিউনিকেশন কেমন ছিল?
আমার ঢাকা সিটিতে আমি যদি অনুষ্ঠান করতাম তখন 5,000, বাইরের সাইড মানে ঢাকার বাইরে যখন করতাম 10,000। হ্যাঁ, তখন আমার তো মনে করেন যে আমার কিভাবে টাকা আসবে,
শুধুমাত্র টাকারই একটা
হবি ছিল।
এটা কি সংসার কিভাবে চালাবো এই কারণে নাকি?
না না না, আমি সংসারটাকে বুঝি নাই, সংসার আমার কি জিনিস?
আচ্ছা,
সংসার আমার কি জিনিস? আমি সংসারকে আমি তো এখন বর্তমান যে সংসার আমি করি এটাকে এখন অনুতপ্ত করি, যে এই সংসারটা যদি আমার আগের সংসারে আমি করতাম হয়তো ওই লোকটা আমাকে আরো ভালোবাসত।
মানে আপনি আসলে কিছুটা হলেও স্বীকার করছেন যে সেই সময় হয়তো আমারও বোঝার অনেক ভুল
ছিল,
আমার শুধুমাত্র নজরটা ছিল কিভাবে আমি অনেক বেশি উপার্জন করব, কিভাবে আমার নাম হবে, কিভাবে মানুষ আমাকে চিনবে, কতটা উপরে আমি যাব, এরকম একটা নেশা ছিল। হ্যাঁ, আমরা আপনার কাছে আবারও আসব। আপনার সাহসিকতা বা আপনার এই কথাগুলো নিশ্চয়ই আমাদেরকে যারা শুনছেন আছেন ঢাকা এফএম 90.4 এই সময় অন্ধকারের গল্প অনেক বেশি সচেতন হয়তো আপনারা হবেন, কিংবা কি চলছে আপনার মনের ভেতর সেটা আপনি আপনার বিবেক কিংবা মূল্যবোধ দিয়ে বিচার করবেন। আবার বলি, অন্ধকারের গল্পের টিমটি শুধুমাত্র ঘটনার কাছাকাছি যেতে চায়, আমরা ঠিক এই সময়টা এসে একটা ছোট বিরতি নিতে চাই। সেই বিরতিটা একটা গানে গানি হয়ে যেতে পারে এবং তারপর আবারও ফিরে আসবো অন্ধকারের গল্পে। আমাদের আজকের অতিথি হেনা, আপনার কাছে, আপনারা আমাদেরকে লিখতে থাকুন, টিউনিং করে থাকুন ঢাকা এফএম 90.4।
This track was downloaded from FusionBD.com.
চলছে অন্ধকারের গল্প। আপনি টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.41 কে শুনতে পাচ্ছেন। আপনি ঘড়ির কাটে 11:32, একেবারে ফেব্রুয়ারির প্রথম দিনের শেষ প্রহরে আমরা আছি এবং অন্ধকারের গল্প প্রতি রবিবার ঠিক রাত 10:30 শুরু হয়ে যায় ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশনটিতে। এবং অন্ধকারের গল্পে আজ অতিথি হয়ে এসেছেন একসময়ের যাত্রা ও মঞ্চ কামানো নৃত্যশিল্পী হেনা। এছাড়া রূপালী পর্দার ছবিতেও কাজ করেছেন তিনি এক্সট্রা শিল্পী হিসেবে। মঞ্চ ও রূপালী জগতের এই শিল্পীর জীবনে ঘটে যাওয়া কষ্টের ঘটনাগুলো, বঞ্চনা কিংবা তার যে অপরাধের কথাগুলো, সেগুলো শুনলে কিন্তু যে কারো গা শিউরে উঠবে। আজকের অতিথির অনেকটা কথা আমরা শুনে ফেলেছি, তারপরে আপনাকে বলি যে আপনি হয়তো খানিকটা পরে টিউনিং করলেন আমাদেরকে, আপনি চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আজকের অতিথির ছবি দেখে চাইলে ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুক অ্যাড্রেসটা বলে দিচ্ছি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন। এছাড়া এই আমি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জান্নাতুল ফেরদৌস শিপন এবং এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয়। শ্রোতা, আপনারাও কিন্তু চাইলে এই হট সিটে আসতে পারেন, বলতে পারেন আপনার জীবনের অন্ধকারের গল্প। হট সিটে আসতে চাইলে এসএমএস কিংবা মেইল করতে পারেন। এসএমএস করতে চাইলে লিখুন মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে লিখুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এছাড়া ইমেইল করতে পারেন এই ঠিকানায় oz@dhakafm904.com। আমরা কিছু কমেন্ট এবং এসএমএস নিয়ে আবার আমাদের অতিথির কাছে ফিরে যাব। আমাদেরকে অনেকেই লিখেছেন, সোনালী ঢাকা থেকে লিখেছেন যে আমি একজন রেগুলার লিসনার তোমাদেরকে এবং থ্যাংকস ফর হেনা আপু। আচ্ছা, আছেন আমাদের সাথে সুমন, সুমন মোহাম্মদপুর থেকে লিখেছেন, ওকে। আচ্ছা হেনা আপু, তাকে আপনি দেখতে চাইলে কিন্তু ফেসবুকে আসতে পারেন, তাহলেই বুঝতে পারবেন। আপনাকে সালাম লিখেছেন হাসির মোল্লা, ওকে। আছেন আমাদের সাথে ভাইয়া, আমি অনুষ্ঠানটা আজ প্রথম শুনছি, অনেক ধন্যবাদ আপনাকে এবং হেনাপুর জন্য মনটা অনেক বেশি খারাপ লাগছে। এদিকে লিখেছেন আমাদেরকে রিপন, রিপনও মোটামুটি একই কথা বলেছেন। আব্দুল মান্নান বলেছেন আজকের অন্ধকারের গল্প শুনছি। আচ্ছা, আশরাফুল তিনি আছেন আমাদের সাথে, সাহেব লিখেছেন অ্যান্ড আপা কথাগুলো যদি না বলতেন তাহলে আমরা জানতামই না। রাইট, আমরা আরো আসলে জানতে চাই। লিখেছেন আমাকে অনেকেই, হেনা আপু আপনাকে অনেক বেশি শুভেচ্ছা সালাম এবং আপনার কষ্ট আসলে সবাই কিছু হয়ে যাচ্ছে, সেই কথাগুলো আরো বেশি তারা শুনতে চান, আরো বেশি তারা জানতে চান যে কি হয়েছিল, এমন কি কষ্ট বুকে নিয়ে আপনি এখনো চলছেন, সেই সব কিছু আরো অনেক বেশি জানার আগ্রহ অনেকেরই আছে। ফেসবুক থেকে আমি একটু ঘুরে আসতে চাই। ফেসবুকে সাইফ জয়েন করেছেন, হেনা আপু তোমার জন্য অনেক বেশি খারাপ লাগছে। আছেন আমাদের সাথে কামাল জয়েন করেছেন জহির রায়হান, আচ্ছা লিখেছেন হেলাল থ্যাংকস। রাজীব কুমার ভৌমিক জয়েন করেছেন আমাদের সাথে, মিজান জয়েন করেছেন, কাজী আচ্ছা আমির হুসাইন আছেন, খুব কষ্ট লাগলো ভাই, এরকম অনেক কমেন্ট আমাদের সাথে আছে। আমি আমাদের আজকের অতিথি হেনা তার কাছে আবারও চলে যেতে চাই। আমি অনেকের আগ্রহের জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনার যে যাত্রা শিল্পে কাজ করা, মঞ্চে কাজ করা বা রূপালী জগতে কাজ করা, আপনার ঠিক সাংসারিক জীবনের বাইরে গিয়ে আমরা সেই ঘটনাগুলো শুনতে চাই। সেখানে আপনি অনেক ধরনের কষ্টের শিকার হয়েছেন, অনেক ধরনের, আপনি যেমনটা বলছিলেন যে অনেক ধরনের অন্ধকারের গল্প সেই প্রত্যেকটা জায়গায় আছে, সেগুলো শুনতে চাই একটু আমরা।
আমি যখন মঞ্চে ডান্স করি তখন মনে করেন যে আমার দর্শক কিভাবে ভালো চায়, কিভাবে মানে উৎসাহতা হয়, আমি চাই যে তারা কি চাইতে চায়, কি পাইতে চায়, তখন ওই ড্রেস পরে আমি তার কাছে যাই। আমার বেশিরভাগ আমি নেগেট ডান্স করলে তারা উৎসাহতা হয়, তখন আমি মনে করি যে প্রতি বিশুদ্ধবারে মালিকও আমাকে অনেক মানে সাপোর্টিং দেয়। যে মালিক ছিলেন জয়সলের, তখন বলতো যে রত্না হেমা তুমি ই করো, তুমি আরো বেশি ই করো, তখন আমি বুঝতে পারতাম তার ইঙ্গিতে। আমি এসে বিশুদ্ধবারে তখন এমন ড্রেস পরতাম যে আমি আমার জায়গায় আমি কারো আসতে দিতাম না। আমার নাচের জায়গায় আমার লাস্ট ডান্স থাকতো, আমার জায়গায় কেউ আর উঠতে পারত না। হ্যাঁ, দুটো করে ডান্স করতাম আর এক রাতে আমি দুই জায়গায় নাচতাম। মাইক্রো খারা খারা থাকতো, আমি কমলাপুর স্টেশন থেকে আমি মহাখালী আসতাম, এখানে একটা ডান্স করতাম আবার ওখানে চলে যেতাম, ওখানে একটা ডান্স করে আবার এখানে চলে আসতাম। ফজর আজানের আগ পর্যন্ত আমি নাটক এবং যাত্রা আমি উঠতে দিতাম না। আমার এতটাই ছিল মানে হিংসা, আমার উপরে কোনো ডান্সার যেতে দিতাম না। আমার সিনিয়র আর্টিস্ট ছিলেন প্রিন্সেস জরিনা, প্রিন্সেস লাকি খান, প্রিন্সেস মায়া। তাই আমি তাদের, তারা যখন বসে গেল তখন আমি ফিল্ড নিয়ে নিলাম। তখন আমি মনে করলাম যে বাংলাদেশের মধ্যে আমি ট্যাটু শো করেছি, আমি বলবো না এখন। আমি অনেক জায়গায় পিলখানা এবং ক্যান্টনমেন্ট এবং শাইন স্কুল, আমি অনেক সারা বাংলাদেশের মধ্যে ডান্স করতাম। আমার নামের উপরে সেল হতো মনে করেন লাখ লাখ টাকা। তা আমি তো ভাবতাম যে আমি অনেক কিছু, তখন আমি আমাকে নিজেকে গর্ববতী করতাম যে অনেক দর্শক আমার চাহিদা ছিল। হঠাৎ করে মজার এক কথা যে কমলাপুর আমি যখন নাচতে নাচতে আমি চতুর্দিকে নাচতেছি, হঠাৎ করে এক হিজলা উঠে গেছে। আমি হিজলার নাম শুনতাম ঠিকই ভাইয়া, তখন এখানে একটু হাসি পায়। আমি হিজলা শুনছি কিন্তু আমি চোখে দেখিনি, হঠাৎ করে আমার নাচের উপরে ভিত্তি করে সে স্টেজে উঠে গেছে, স্টেজে উঠে যে উলঙ্গ হয়ে গেছে। তখন আমি তার দিকে তাকাই, আমি চিৎকার করে গ্রিন রুমে চলে যাই, চিৎকার করে গ্রিন রুমে চলে যাই। তখন ওইখানে একজন সাংবাদিক ছিলেন মনোরমার, তখন সাথে সাথে আমার মালিকরা দাঁড়ায় গেল যে হেমা কেন স্টেজ থেকে দৌড়ে আসলো, নিশ্চয়ই ওরে কেউ ডিল মারছে, নাহলে কোনো আক্রমণ করছে, নাহলে কেউ ওরে হাতে ধরছে। তাই ওরা আমার সেভ করে রাখতো। তখন আমি বলছি না এ ধরনের কোনো কিছুই না, ওই যে একটা লোক যে নাচতেছে ওনাকে নামান, ওনাকে না নামান আমি স্টেজে উঠবো না। আর দর্শক তো হইচই করতেছে যে হেমা ওয়েলকাম ওয়েলকাম, হ্যাঁ হেমা অ্যাগেন টুমরো। ওই ছেলেকে ধরে আনা গ্রিন রুমে আটকে রাখলো, ফিরে আমি আবার স্টেজে গেলাম। আর চতুর্দিক থেকে ফুল পড়তো, আমার এটি সাকসেস যে আমি ফুলের মালা নিয়েও আসছি, টাকার মালা নিয়েও আসছি, আবার দর্শকের মানে হাতের তাড়িয়ে পাইছি। মানে কি বলবো, আমি সুখের বেলাও ছিলাম, এখন দুঃখের বেলাও আছি। তো আগামীতে আমি আর বাজবো কি না জানি না, আমি আল্লাহর ধ্যানে যখন চলে গেছি এখন আমি 11 বছর ধরে আমি নাচ গান ছেড়ে দিয়েছি, যেন নাচ গান জগৎটা নষ্ট হয়ে গেছে। নাচ গান জগৎটা নষ্ট হয়ে গেছে,
নাচ গান জগৎটা তো আসলে হয়তো ভালো মন্দ সব জায়গাতেই আছে, আমরা হয়তো দুঃখজনক ভাবে মন্দের জায়গাটা অনেক বেশি। আপনি আপনার অনেক কথাই বলছিলেন যে একটা সময় নিশ্চয়ই আপনার একটা সঞ্চয় হয়, সঞ্চয়ের কি কোনো ইচ্ছে? বা তারপর ধীরে ধীরে আপনার তো সময় আসলে ভালোই চলছিল, কিন্তু সেটা পড়তে শুরু করলো আসলে কিভাবে?
আমার জিদ ছিল, আমার জিদ ছিল অনেক, যা আমি কেউ যদি আমার ওভারটেক করে কিছু বাজাতো কিবা কিছু কিনতো, আমি সেটা ডেভেলপ করে আমি ডবল ডবল জিনিস ওটা করতাম। এর জন্য আমার জিদ দিয়ে আমার এই জিনিসটি অধপতনে আসছে।
মানে আপনি বলতে চান যে এক ধরনের লোভ আপনার ভিতরে কাজ করতো?
লোভটা ছিল হইলো আমার
কিসের ছিল, মানে টাকার? আমি অনেক ভালো থাকবো নাকি আমি অনেক বেশি সুপারস্টার হব, সবাই আমাকে চিনবে, এরকম?
না না, আমি টাকার উপরে লোভ ছিল যে আমি আমার উপরে কেউ রেজা দেব না। একজন মানুষ যদি একটা চেন পিনতো আমি তিনটা চেন পিনতাম।
এটার জন্য যা যা করা লাগে সবই আপনি করতেন?
জি।
আচ্ছা, সেজন্য যদি কোনো অন্যায় কাজও করতে হতো?
হ্যাঁ, সেটা করতাম,
সেটাও করতাম। যেমন আমরা এরকম কি জানতে পারি কোনো ঘটনা?
হ্যাঁ, আমার হাজবেন্ডই আইনা দিত। আমার হাজবেন্ড এনে দিত, সে দাঁড়ানোর মতো গেটে বসে থাকতো, আমি বেডে তার সাথে এনজয় করতাম।
আচ্ছা, মানে শারীরিক ভাবে আপনি মিলিত হতে অনেকের সাথে, এটা প্রথম করতে গিয়ে আপনার ভিতরে কোন ধরনের অনুশোচনা বা খারাপ লাগা কাজ করেনি?
তখন আমি ভাবতাম ওই লোকটাকে, আমি বলতাম ওই লোকটা ছিল পাবনার, ওই লোকটাকে মানে
প্রথম আসলে এই ধরনের এই বিষয়টা আসলো কিভাবে আপনার মাথায়?
এইটা ওই লোকটা আমার সাথে দেখা হলো স্টেজে, স্টেজে ঠিকানা নিয়ে আমার বাসা চলে আসে কিছু আপনার মিষ্টি উষ্টি নিয়ে আমাকে দেখার জন্য, দেখার জন্য চলে আসে যখন, তখন আমি তাকে এলো করতাম না, তখন এসে বলছে যে আপনার আমি মানে লাইক করি, আপনার সাথে আমি বন্ধুত্ব পাতাতে চাই। তখন এইভাবে বলতে বলতে তখন দেখলাম যে আমার হাজবেন্ডও এটা লুভি হয়ে গেল, ওই লোকটার অনেক টাকা ছিল। তখন ভাবলাম যে ঠিক আছে, আমি তো দেখতেছি যে আমার এই সেটটা কানা হয়ে গেছে, যে আমার সাংসারিক জীবন তো আমি স্বামীকে পাইলাম না। আর তখন ভাই আরেকটা কথা, এখানে গ্যাপ রয়ে গেছে, যখনই আমি ক্লান্ত হয়ে যেতাম তখন আমার হাজবেন্ড কি করত জানেন, ড্রিঙ্ক আইনা দিত, ড্রিঙ্ক খাওয়ায়া টাল করে এবং কানের কাছে একটা মানে টেপ রেকর্ডার রেখে দিয়ে ভারতের কিছু বাংলা গান শোনাতো, আর শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম। হ্যাঁ, পরের দিন আমার ছেলে আমাকে ডেকে উঠাতো 12টার দিকে, জামু তুমি ওঠো, নাস্তা করবো না, নাস্তা তোমার রেডি। তখন ওই ছেলেটা এসে ডিস্টার্ব করতো যে প্রতিদিনই আসতো। তখন আমার একদিন দুদিন তিন দিন পরে আমার ওই ছেলেটাকে ভালো লাগলো, ভালো লাগার পরে এসে আমি বলতাম যে আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। তখন আমার হাজবেন্ড শুনছিল, শোনার পরে ওই ছেলেকে মানে বারণ করলো যে তুমি আর আমার বাসায় আসবে না। উনি শুনতে পাইছে, শোনার পরে উনি অবজেকশন দিয়েছে, এরপরে উনি আর আসতো না। সে আমি ভাবলাম যে এর কাছে থাকা তো আমার কোন লাভ নাই, সে তো তার কাম চালিয়ে যাচ্ছে আরেকদিকে।
আপনি যে বলছিলেন যে আপনার স্বামী আসলে লোভী হয়ে গিয়েছিলেন, তিনি নিয়ে আসতেন?
হ্যাঁ, সে তো অফার করত আমাকে। সে
তিনি আবার কেন আসলে নিষেধ করলেন? যে
ওই যে বিয়ের কথা শুনছে যে ওই লোকের সাথে আমার বিয়ে হবে।
আচ্ছা, মানে আপনাকে হারানোর ভয়? মানে আমার যদি আমি এভাবে বলি যে আপনি হারিয়ে গেলে অর্থের উৎস,
তার একটা পথ কানা হয়ে গেল না,
বন্ধ হয়ে যাবে একটি পথ। এবং তারপর থেকে এটা কি আসলে এক ধরনের কন্টিনিউ হয়ে যায় কিনা, নাকি মাঝে সাঝে এটা?
না, তারপরে সে আমি মানে কি করব এখন, আমি তো ছটপট করতেছি, আমার মানে পাগলের মতো। তখন ওই হুস্কি টুস্কি আইনা দিত।
এর আগে কখনো আপনি নেশা জাতীয় দ্রব্য পান করেছেন কখনো? বা নেশা
আমি একমাত্র নেশা করলে ড্রিঙ্ক মানে খাইতাম, এই ছাড়া আমি আর কিছু পান করতাম না। ওই হাজবেন্ডই দিত পেক হিসাবে, মানে ফার্স্টে দিত পানি দিয়ে, তারপরে সে র দিয়ে খাওয়ায় টাল করে শুয়ে রাখতো।
আচ্ছা, এবং ধীরে ধীরে নিশ্চয়ই আপনার এটার একটা ফল পড়া শুরু করে, আপনার পারফরমেন্স পড়তে শুরু করে, আপনি অধঃপতনের দিকে যেতে শুরু করেন। বা আপনার যদি আমি বলি যে অর্থের যে যোগানটা, ধীরে ধীরে আপনি যে নৃত্যশিল্পী ছিলেন সেই জায়গা থেকে
বঞ্চিত হয়ে যাচ্ছি,
সেই ঘটনাগুলো কবে থেকে বুঝতে পারলেন আপনি, বা নিজে বুঝতে পারছেন যে আমি সেই জায়গাটায় নাই, বা আমাকে হয়তো সেইভাবে
সে মানে সে আমাকে চালাকি করে নারায়ণগঞ্জ পাঠায় দেয়, কিছু গুন্ডাগান্ডা মানে আমার পিছনে লাগাই দিয়ে মহল্লাকে ত্যাগ করায়। ত্যাগ করানোর পরে তখন বলে যে তুমি তোমার আব্বার এখানে কিছুদিন থাকো, আমি বাসা চেঞ্জ করতেছি। তখন আমি বলি যে কি, যে তুমি বাসা, আমি আমার আব্বার এখানে থাকবো আর তুমি আমার ছেলে ভাই বোন নিয়ে থাকবে এখানে, এটা কি করে হয়, একসাথে বাসা পাল্টায় ফেলাই? বলছে না, বাসা পাল্টাবো আমি কিছুদিনের মধ্যে। তখন আমাকে একলাই বেরিয়ে যেতে হলো। হ্যাঁ, তখন আমি দেখলাম যে কিছু ছেলেরা হবে আমার উপরে আক্রমণ করলো, আমি ভাবলাম যে না, এখানে আর থাকা যাবে না। ঠিক আছে, ও যখন বাসা পাল্টাবে তাহলে আমি নতুন বাসায় উঠবো, আমি আমার আব্বার এখানে চলে যাই নারায়ণগঞ্জ। তখন এই যে নারায়ণগঞ্জে গেলাম, দেখে কি না উনি বাসা পাল্টেন না, উনি বাসা পাল্টেন না। তখন এসে আমি আমার ননদকে, আমার শাশুড়িকে, শ্বশুরকে জিজ্ঞেস করলাম, শ্বশুর তো মারাই গেছে, শাশুড়ি আর ননদকে বললাম যে তোমার ভাই যে এগুলি সিনসিনারি করতেছে, আমার বাবার বাড়িতে আমার পাঠাই দিয়া সেই ঘরে যে বসবাস করতেছে, তাই সে কি চায়? সে কি চায়, সে কি আমাকে নিয়ে গর করবে নাকি তাকে নিয়ে গর করবে।
আচ্ছা,
তখন এসে ওর বোন মানে হাজবেন্ডের বোন ডাকাই নিয়ে বলল যে তুমি এটা ভালো কাজ করতেছো না, তুমি এটা ভালো কাজ করতেছো না, যেখানে ভাবি বলে তুমি বাসাটা চেঞ্জ করো। বাসাটা চেঞ্জ করে সে কেমব্রিজ লাইন চলে যায় নবপুর থেকে, চলে যায় পরে সে ওই বাসায় উঠি, উঠি উঠোনের পরে আমার উপরে মানে আকৃত মানে নজর অন্যরকম, মানে আমাকে মেরে আলাবে। সে আমাকে ভয়ও দেখাইছে যে আমি যদি আপোষে না চলে যাই সে আমার চেহারা এসিড দিবে নাহলে আমার স্টেপ করবে। তখন ভাবলাম যে আমার এখন আমি রোজগার করে খেতে পারবো, কিন্তু আমি যদি চেহারা যদি এসিড দিয়ে দেয়, আমি টিভিতে তো অনেক দেখি যে চেহারা এসিড দিলে কি হতে পারে, আর ওই মুহূর্তে যদি আমার চেহারা এসিড পড়ে তো আমার তো কেউ নেবে না, কেউ নেবে না, আমি কোথাও গিয়েও চাই পাইব না। আমি ভাবলাম, তারপর আসে আমার কাজের মেয়ের মা বলে যে নানু তুমি কোথাও চলে যাও, কোথাও চলে যাও। তখন আমি একটা ছেলে আমার সাথে যখন দুবাই যায় তো ওই ছেলের হাত ধরে আমি চলে যাই, হাত ধরে চলে যাই যে আমাকে একটা বাসা ঠিক করে দাও, আমি আর কিছু গয়নাগাটি আছে, কিছু টাকা পয়সা আছে, আমি ওটা নিয়ে চলে খাবো। তখন আমি বেরিয়ে যাই আমার ওই ঘর থেকে, আর উকিলের মাধ্যমে আমি ওনাকে তালাক দিই।
আচ্ছা, আমরা আচ্ছা ঠিক এই জায়গা থেকে আসলে আরো শুনব, আমাদের সাথে যারা আছেন তাদের জন্য আমি একটু বলতে চাই। আজ আমাদের সাথে অন্ধকারের গল্পে অতিথি হয়ে এসেছেন এক সময়ের যাত্রা ও মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী হেনা, এবং তিনি রূপালী পর্দায় চলচ্চিত্রে কাজ করেছেন একজন অতিরিক্ত শিল্পী হিসেবে। আর তার জীবনের এই কষ্ট বঞ্চনার অপরাধের কথা আমরা শুনছি, যে কথাগুলো শুনে হয়তো আপনিও আটকে উঠছেন, এবং তার ছবি দেখে চাইলে ফেসবুক আসতে পারেন, facebook.com/dhakafm91.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্রেন্ড পেজটি পাবেন, এবং চাইলেই আপনি কিন্তু এসএমএস করতে পারেন 1626 এই নাম্বারটিতে। আর একটি বিষয় হচ্ছে যে এই অনুষ্ঠানটির জন্য আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জান্নাতুল ফেরদৌস শিপন, এবং এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয়। আর প্রেসশ্রোতা, আপনারা চাইলে এই হটসিটে আসতে পারেন, বলতে পারেন আপনার জীবনের অন্ধকারের গল্পের কথা। হটসিটে আসতে চাইলে এস এম এস করতে পারেন আমাদের কথা, মেইলও করতে পারেন। এস এম এস করতে চাইলে মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ওজি স্পেস দিয়ে আপনার নামটি, স্পেস দিয়ে কোথেকে বলছেন মানে লোকেশন, তারপর আপনার ফোন নাম্বারটি পাঠিয়ে দেবেন আরেকটি স্পেস দিয়ে, তাহলে আমরা কন্ট্যাক্ট করবো। কোথায় পাঠাবেন, পাঠাবেন একই নাম্বার 1626 নাম্বারটিতে। ইমেইল করতে পারেন আমাদেরকে, ইমেইল করবার ঠিকানা হচ্ছে og@dhakafm904.com। আমি ইভান আপনাদের সাথে আছি, আমরা একটি গান শুনতে চাই এই মুহূর্তে। আসলে গানটার এই মুহূর্তে শোনাটা কতটা জরুরি তার চেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে একটা বিরতি নেওয়া জরুরি, সেই বিরতিটা হয়তো আমরা গানে গানে নিচ্ছি, এবং তারপর আবারও ফিরছি অন্ধকারের গল্পে আজকের অতিথি হেনার সাথে। আপনার কথাবার্তাগুলো আমরা শুনতে চাই, আপনার যে কোনো মূল্যায়ন, অলরেডি অনেকে আমাদের জয়েন করে ফেলেছেন, আমরা অবশ্যই সেই বেশিরভাগ কথাবার্তাগুলো পড়ব, শেয়ার করব, জানতে চাইব। অনেক কিছু নিশ্চয়ই এর মধ্যে আপনারা বুঝতে শুরু করেছেন, বুঝে গেছেন এরকম ঘটনার মাঝখান থেকে, এবং খুব বেশি সাধুবাদ জানাতে চাই যে একেবারেই সততার সাথে সব কথাগুলো আজকে আমাদের অতিথি হেনা তিনি বলছেন, তার জীবনের অন্ধকারের গল্পের কথা বলছেন। ফিরব আমরা খুব তাড়াতাড়ি, টিউন ইন করে থাকুন ঢাকা এফ এম 90.4, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফ এম স্টেশন। I'm here.
লাগে না ভালো রে আর নেই রোদ নেই রং জানি নেই কিছুই করার চাঁদ লাগে না
বিস্তারিত জানুন বাংলা লায়ন 4G.com এ
Shoot, 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 oh, shoot.
বিস্তারিত জানুন বাংলালায়ন4g.com এ।
তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেঁধে দেওয়ালো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথাটি আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে তোমার কিসের এত তাড়া এ রাস্তা পার হবে সাবধানে গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপে রাতে আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী
এবং নতুন একটি দিনের নতুন একটি প্রহর মানে ফেব্রুয়ারির দ্বিতীয় দিন হয়ে গেল কারণ ঘড়ির কাঁটা 12:06 অ্যান্ড 2 ফেব্রুয়ারি আজ সোমবার 2015 20 মাঘ 1421 এবং 11 রবিউল থানী 1436 হিজরি। বন্ধুরা অন্ধকারের গল্প আপনি শুনছেন, আপনি টিউন ইন করে আছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডিএফএম স্টেশন ঢাকা এফএম 90.4 এবং অন্ধকারের গল্প আমরা ঠিক সেই 10:30 কিছুটা সময় পরে শুরু করেছিলাম এবং এখন মোটামুটি মধ্যরাত। আমরা অনুষ্ঠানের এখনো অনেকটা অংশ জুড়ে থাকবো আপনাদের সাথে। আজ আমাদের সাথে অন্ধকারের গল্পে অতিথি হয়ে এসেছেন এক সময়ের যাত্রা ও মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী হেনা। এছাড়া তিনি রূপালী পর্দায় মানে চলচ্চিত্রেও কাজ করেছেন, তবে অতিরিক্ত শিল্পী হিসেবে। পাশাপাশি মঞ্চ ও রূপালী জগতের এই শিল্পীর কথা আমরা শুনছি, আপনাদের কথাবার্তাগুলো শুনছি আমরা, এই শিল্পীর কষ্ট বঞ্চনা আর অপরাধের কথা শুনছি, যে কথাগুলো শুনলে যে কর আসলে গা শিউরে উঠবে। আমরা আজকের অতিথি হেনা, তার ছবি কিন্তু ফেসবুকে পোস্ট করে দিয়েছি এবং আরও কিছু ছবি আমরা এখন পোস্ট করতে যাচ্ছি যেগুলো তার সেই রঙিন সময়ের কিংবা তার সেই কর্মকালীন সময়ের বিভিন্ন জনপ্রিয় নায়ক নায়িকাদের সাথে এবং নানান ধরনের তার পেশাদারিত্বের যে কাজের ছবিগুলো আমরা এখনই আমাদের পেজে কিন্তু পোস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে আসতে পারেন, দেখতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি আপনারা খুঁজে পাবেন এবং সেখানে একটি লাইক করে রাখলেই হবে। পাশাপাশি আমি এই অন্ধকারের গল্পের অনুষ্ঠানটির জন্য আসলে ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জান্নাতুল ফেরদৌস শিপন এবং এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয়কে। আর আমি ইভান্ত আপনাদের সাথে আছি। আর অনেকেই কিন্তু অংশগ্রহণ করতে চান, এই হট সিটে আসতে চান, শোনাতে চান আপনাদের জীবনের অন্ধকারের গল্প। আপনারা চাইলে আসতে পারেন, আপনারা এসএমএস করতে পারেন আমাদেরকে, অথবা ইমেইল করতে পারেন। মেসেজ করতে আপনার মোবাইল ফোনের মেসেজিং অপশনে গিয়ে লিখুন ওজি, স্পিচ দিয়ে আপনার নাম, স্পিচ দিয়ে লোকেশন, আরেকটি স্পিচ দিয়ে আপনার ফোন নম্বরটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরটিতে। এছাড়া কিন্তু চাইলে ইমেল করতে পারেন, ইমেল করতে পারেন যে ঠিকানাটায় ozi@dhakafm904, আবার বলছি ozi@dhakafm904.com এই অ্যাড্রেসে। আমি আর কথা না বাড়িয়ে চলে যেতে চাই আমাদের অতিথি আজকের হেনা, তার সাথে আপনি আপনাকে বারবারই যখন পরিচয় করিয়ে দিচ্ছি আপনাকে, আমরা বলছি যে একজন নৃত্যশিল্পী এবং একসময় আসলে মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী। আপনার শেখার শুরুটা অলরেডি আমাদেরকে আপনি শেয়ার করেছেন, তারপর আমরা সেই ওস্তাদ এবং আপনার সেই নাচ শেখার শুরুর কথাগুলো একটু শুনতে চাই।
আমার ওস্তাদের নাম তো বললামই, সে পাকিস্তানি। আর আমি ফার্স্ট যখন নাচ শিখে তখন চলচ্চিত্রে কাজ করতাম, তখন আমার এলাকার থেকে আমার একজন ডিরেক্টর বলল যে তুমি নাটকে 7 দিন অনুষ্ঠান করবা করবা নাকি। আমি কি কি অনুষ্ঠান? নাটকের দৃশ্য। আমি তো নাটকের অভিনয় জানি না, আমি চলচ্চিত্রের শিল্পী। কইছে তোমার নাটকের চলচ্চিত্র অভিনয় করতে হবে না, তুমি ডান্স করবা। আমি কি না, এটা কি মঞ্চ? বলছে চতুর্দিকে বন্ধ থাকবে, একদিকে খোলা থাকবে। আমি আচ্ছা ঠিক আছে আমি যাব। তো গেলাম কয়লাগড় ফার্স্ট ওপেনিং এ 700 টাকা বেতন, মানে নাইটে 700 টাকা নাইট। তখন 700 টাকা শুনে আমি ভাবলাম যে আমি 30 টাকা রোজে কাজ করি, সেখানে আমি 700 টাকা পাবো আজকে এক রাত নাচলে, আর 7 দিন নাচলে আমি কত টাকা পাইতে পারি। তখন আমি না ভিতরে একটা আনন্দ জাগলো, আনন্দ জাগার পর আমি চলে গেলাম তাদের মাইক্রো দিয়ে কয়লাগড়। গিয়ে দেখি যে অনেক শ্রমিকরা, তারা একটা প্রাইভেট নাটকের ইনিছে, আরো শিল্পীরা আছে আমার ঢাকার, ডান্সার এবং গায়িকা। তো আমার তো কোনো ড্রেস ছিল না, আর তাছাড়া আমার কোনো মেকআপ ছিল না। তো ওই নাই ডান্সাররা আর গায়িকারা আমাকে ইনসাল্ট করতেছিল, হ্যাঁ বাংলাতে বলি আমি, আমাকে ঘৃণা করতেছিল যে এ মেয়ে কি নাচবে, এ মেয়ে করতে ধরে নিয়ে আসছে। তখন আমাকে যে ধরে নিয়ে গেল যে আমার এলাকাবাসী ডিরেক্টর, উনি উনি ওইখানকারই পরিচালক। তখন বলছে যে আমি ডিরেক্টরকে বললাম যে এরা জানি কেমন করতেছে আমার দিকে। তখন ভাইয়া আমি কি করব এখন, আমার তো মেকআপ নাই, তাছাড়া আমার ড্রেস নাই। বলল যে তুমি শাড়ি নিয়ে আসছো না, তো শাড়ি দিয়ে ঘাগড়ি বানাও আর ব্লাউজের উপরে আপনার ব্লাউজ পরো, ব্লাউজের উপরে একটা ওড়না লাগাও। তখন উনি না কি করলো আমাকে এভাবে এভাবে প্রসেস দেখাই দিল, আমি করলাম। করোনার পরে এখন তো মেকআপের প্রয়োজন, মেকআপ করতে মানে কিভাবে মেকআপ করবো আমি, মানে আমি ভিখারির মতো আমি ওই মেয়েদের কাছ থেকে কিছু আইলাইনার কিছু মেকআপ চেয়ে নিলাম, একটু লিপস্টিক দিলাম, দিয়ে টিয়ে সেরে ওরা গেল আমার আগে ডান্স করতে। তো আমাকে আর কি, আমি যে নতুন অবস্থা, আমাকে আগে দিবে কি, আমাকে পিছনে ফেলেছে। তো আমি পিছনে যখন গেলাম তখন আমার তো আর বলে দেয় নাই যে তুমি দর্শকের দিকে চেয়েও না। তা আমি তো দর্শকের দিকে কেবল ঘুণা দিয়ে আমি চেয়ে দেখি দর্শক আমাকে ডাকতেছে। তখন আমি কোন পর্যায়ে আসলাম, আমি চলচ্চিত্রে ডান্স করি, আমি ক্যামেরার দিকে তাকাই, আর ওই লোক আমি ডাইরেক্টর পিছনে ব্যাকগ্রাউন্ডে কথা পাই। তা আমি এইটা আবার কোন জগৎ? তখন আমি ভাবতেছি যে এরা কেন আমাকে ডাকে, মানে বাজে বাজে বৃষ্টি নাড়া টাড়া দিয়া কি কি বানায় বানায় আমাকে দেখায় আর ডাকে। তখন আমি ভাবলাম যে এরা কি কইতে চায়, এরা কি করে, এরা এরকম করে কে, জিভা দিয়া ব্যঙ্গায় কি করে না করে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে আগামীকালে আমি দেখাবো এটার মজা, যেহেতু 7 দিনের ফাংশন। ঠিক আছে আমি কোন রকম দুইটা ডান্স করে আসলাম। আর এখানে যে আমার সাথে যারা গ্রুপে শিল্পী ছিলেন ওরা তো আমার বসতেই দিবে না তাদের পাশে, আমার আউটে আলাদা একটা রুমে ছিল, নিয়ে আমার বসাইছে আর বসতে দিছে, মানে আমাকে তাদের সাথে মিশতে দিতেছে না, মানে আমাকে সে অ্যালো করতেছে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আমি কালকে দেখাবো সময়টা। তো আমি গেলাম, আসছি 12টা বাজে ওখান থেকে, কাইলাগুড় থেকে 12টা বাজে আসছি। আসানোর পরে এসে বাসায় রেস্ট নিয়ে আমি সরাসরি আমার সিদ্দিক বাজার চলে গেলাম আমার ওস্তাদের বাড়িতে। আমি ওস্তাদকে গিয়ে বললাম যে ওস্তাদ, আপনি সবকিছু শিখেছেন কিন্তু একটা জিনিস আমাকে শিখিয়ে দেননি, যে এই যে মঞ্চে যে আমি ডান্স করি, আজকে ফার্স্ট ডে, কালকে করে আসছি, হ্যাঁ আমি এতদিন নাচছি তো চলচ্চিত্রে, এখন তো আমি মঞ্চে উঠছি, আমার মহল্লার থেকে ধরছে ডাইরেক্টরে, তখন আমি কি করব, এই যে দর্শকে যে আমার ব্যাং গায় এবং কি নাড়া দিয়ে কি বানায় আবার ডাকে, আমি কিভাবে নাচবো তাদের বিরক্তের বুদের মধ্যে। তখন বলতেছে যে তুমি তো বেকুব, তুমি বেকুব, তুমি তাদের চোখের দিকে চাবে কেন, আমি কোন দিকে তাকাই নাচবো, নাহলে তো আমি পড়ে যাবো। তুমি ওই যে থার্ড ক্লাসে ফেস পিছনে যে টিন আছে টিনের দিকে তাকায় তুমি নাচবে, আমি কি তাই নাকি, ওরা ভাববে তখন তুমি তাদের চোখের দিকে তাকায় নাচতেছো, আমাকে আচ্ছা ঠিক আছে। তখন আমি এই পর্যায়ে আসে ওই দিন আবার গেলাম এই কালাগুর গিয়ে আসে আমাকে দ্বারা আজকে ডাইনের মজা তলে আমি তোদের খেলা দেখাবো, নিজে তো ওস্তাদের সাজেশন নিয়ে আসছি। গেলাম আসে ওরা বলতেছে যে এই মেয়ে তুমি আগে যাবে না আমরা আগে যাবো, আমি না 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 কালকে আগে গেছেন, আপনাদের শ্রদ্ধা করি সম্মান করি আজকে আমি আগে যাবো, একটু চালাক হয়েছি তো আজকে আমি আগে যাবো। তো আমি আবার কি করছি, শাখের পটির থেকে কিছু ড্রেস আমি কিনে নিয়ে মানে ভাড়া করে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে সে ওইখানে গেছি পরে না, এখন বলে কি ওই মেয়ে বলে মানে দুই তিনজনে মিলা জুটি করে সেখানে কানাঘুষি করতেছে, তা আমি বুঝে নিয়েছি যে ওরা বলতেছে যে আজকে কিছু একটা দেখাবো, তা আমি কি দাঁড়া, তা আমি নাচতেছি, আমি ক্লাসিক্যাল নাচতাম, আমার ওস্তাদে ক্লাসিক্যাল শিখেছে, আমি ক্লাসিক্যাল কিছু ডান্স করলাম, ওই পিছনে টিন দিকে তাকায় আর তো পাবলিক আমার উপরে মানে হইচই, মানে আমার পরে যারা যাচ্ছে তাদের বের করে দিতেছে বের করে দিতেছে, তা আমি ওখান থেকে জয় হয়ে আসছি। আসনের পরে হাসে ওই যে যে মেয়েদের ই ছিল ডাইরেক্টর মানে বাংলাদেশের যুব শিল্পী গোষ্ঠীর হেড ছিলেন সেলিম বেগ, উনি মারা গেছেন কিছুদিন আগে প্রায় আজকে 4-5 বছর আগে, তাই উনি আসছেন আমার বাসায়, আমার অ্যাড্রেস নিল ওখান থেকে, নিয়ে বলতেছে যে রত্নদ হেমা বাড়ি কোথায়, আমি তো আই এম হেমা, কয় তুমি অনুষ্ঠানে যাবা, আমি কোথায়, কয় বৈরব, আমি কই না না আমি অনুষ্ঠানে যাবো, অনুষ্ঠান করতেছি না, কয় না তুমি বেশি টাকা দেওয়া হবে, এখানে কত টাকা, তখন আমি বলছি যে এখানে তো 700 টাকা করে দেয়, কয় তোমার আমি 1500 টাকা নাইট দেব। তখন আমি ভাবলাম আল্লাহ রে এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি, তখন আমি বলি কি 700 টাকার থেকে এখন 1500 টাকা, ঠিক আছে আচ্ছা কবে যেতে হবে আজ কি, তা আমি বলছি আমি কিছু আমার ডাইরেক্টর আমি জানাইনি, তখন আমি শর্ট পাশায় আমার বাড়ি ওই ডাইরেক্টরের আমি গিয়া বললাম যে ডালওয়ার ভাই আমি তো আজকে রাত্রে বৈরব চলে যাচ্ছি, আমার এত এত টাকা দেবে, এরা 15 দিন কাজ করাবে, হম তাই ওনা কইতেছে তা আমার স্টেজ কি হবে, আমাকে আপনি অন্য মেয়েকে নিয়ে যান, তখন আমি গেলাম গা বৈরব চলে, বৈরব যাওয়ার পরে আমি কিছুদিন অনুষ্ঠান করলাম, কিছুদিন অনুষ্ঠান করার পরে একটা ছেলে হয় আমার পিছিয়ে পড়ে গেল, একটা ছেলে আমার পিছিয়ে পড়ে যাওয়ার পরে ও ছেলে অনেক কিছু বিক্রি করছে, দান মান চাল মাল এবং কি ঘরে টিন মিন সব বিক্রি করে দিয়েছে আমার জন্য। হ্যাঁ পরে এসে আমি বলি কি যে এই ছেলেটা এইভাবে সামনে এসে এইভাবে কইতেছে যে তুমি আমার দিকে তাকাই নাচো, তুমি আর কোথাও যেতে হবে না, আমাকে এটা কি হয়, আমি তো সবার জন্য আসছি, কই না তো এখানে ছেলেবেলা করতেছে আর আর খোলা স্টেজ যাত্রা মঞ্চ তো খোলা মঞ্চ, তো আমি কইতেছি না আপনি একলা নাচ দেখলে আপনার বাড়িতে নিয়ে আলো, তখন এসে কইতেছি দেখো তুমি যদি বাড়াবাড়ি করো আমি এখানে কিন্তু আত্মহত্যা করবো, তখন আমার মালিক যে সেলিম ব্যাগ আমি একে বললাম যে আমি ভাই আর থাকবো না, আমি ভাই আর থাকবো না, যে দেখেন আপনারা যে যদি ওই ছেলেকে আউট করতে পারেন তাহলে আমি থাকবো, আর যদি আউট করতে না পারেন তাহলে আমরা কালকে বাসে উঠাই দেন। আর নাহলে ট্রেন, ওই তো বাসের জায়গা নেই আর ট্রেনের ছিল। আজ থেকে মনে করেন 27-28 বছর আগের কাহিনী। তারপরে আমি বললাম যে কি, যে যদি আমার জন্য বেশি উত্তেজনা হয়ে যায় তাহলে আপনি একটা ছেলে আমার জন্য জীবন হারাইবো, এটা আমি চাই না। তা আমি চলে আসলাম, যে দেখে যে ছেলেটা আসলো আত্মহত্যা করবে বাসের লগে কে মাপলার পেঁচা ই করে। আমি কই না না এটা করা সম্ভব না। এখান থেকে আসলাম বাসায়, বাসা আসার পরে ওই যে কমলাপুর আর মহাকালী ডান্স করি না, ওইখান থেকে আসলো যশোরে এক পার্টি। যশোরে এক পার্টি নামলাম এই খান সাহেব, তো আমারে নিল 5টা হ্যান্ড সহ। নেওয়া যাওয়ার পরে এসে ওখানে এক্সিবিশন মাঠ নেওয়া যাওয়ার পরে মনে করেন যে আমি নাচতে নাচতে মানে জনপ্রিয়তা হয়ে গেলাম। খেলা কিছু জনপ্রিয়তা হয়ে যাওয়ার পরে অনেকের মুখে মুখে দিন রাত 24 ঘন্টাই শুনে আমার নাম হেমা হেমা হেমা। এখন পুলিশরা কিছু আক্রমণ করলো যে কে সে হেমা, কোত্থেকে আসছে। পরে গিয়ে আসে একটা পাবলিকও ঢুকতে দিল না, সে তারাই কন্ট্রোল করলো এই স্টেজটাকে, মানে স্ট্যান্ড গান তারপর রাইফেল টাইফেল নিয়ে ওইটার ভিতরে। তখন আমার মালিকে গিয়ে আমাকে বলল যে হেমা তুমি কিন্তু আজকে বি কেয়ারফুল, তুমি কিন্তু আজকে নাচবা তোমার নিজের আয়ত্তে রেখা। আমি ওকে, তা আমি বললাম যে আপনারা ভয় পাইয়েন না, আমি যেখানে কন্ট্রোল করে নেব। পরে গিয়ে আসে আমি নাচতে গেলাম, নাচতে যাওয়ার পরে সেই গিয়ে দেখলাম আসলো ও যাত্রা মেয়েরা নাচলো। নাচের পরে এসে আমি আমার হ্যান্ডসগো বললাম যে কি এক বালতি পানি নিয়ে আসো, মাঘ মাসের শীতের মধ্যে এক বালতি পানি নিয়ে আসছে। তো বলছে কি করবা, আমি কই কি তুফান ছবির গানটা ধরবা, শাবানা যেখানে নাচতো ওই গানটা ধরবা। তা আমি ইঙ্গিতে বুঝাই দিলাম, যাত্রা মেয়েদের বুঝতে দিলাম না আর পুলিশকে বুঝতে দিলাম না। তা সে আমি সাদা একটা শাড়ি পরলাম আর ব্লাউজ ছিল না আমার গায়ে, পেটিকোটও ছিল না, লাল পাড়ের সাদা একটা শাড়ি পরে আমি স্টেজে দৌড়াই গিয়ে ভিজে অবস্থা। তো ওরা থ খেয়ে গেছে যে যে হেমার কথা শুনি যে উনি নাকি নেকেড ডান্স করে, উনি নাকি এই অবস্থা, কই এই মেয়ে তো যে মানে ভালো ক্লাসিক্যাল নাচতেছে, ওর মধ্যে অ্যারাবিয়ানও নাচতেছে কিছুটা, আমি অনেক ধরনের নৃত্য পারি। তো নাচতে নাচতে আসে না ওনারা দেখি হাফ টাইমের টাইমে চলে গেছে, একদম সেই টাইমে চলে গেছে। চলে যাওয়ার পরে এই খান সাহেবে ফিরে আসে এই লোকগুলি ঢুকায়, খান সাহেবের লোকগুলি ঢুকানোর পরে গিয়া হ্যাঁ সে যে তার পয়সা কিছুটা বেনিফিট হয়, এই আমার ঘটনা।
আমরা শুনছিলাম আপনার ঘটনাগুলো, আমি একটু যারা শুনছেন খানিকটা পরে টিউন ইন করেন তাদেরকে বলতে চাই অন্ধকারের গল্পে আজ আমাদের অতিথি হয়ে এসেছেন একসময় যাত্রা ও মঞ্চকা পানো নৃত্যশিল্পী হেনা, এবং এছাড়া রূপালী পর্দার চলচ্চিত্রেও তিনি কাজ করেছেন এক্সট্রা শিল্পী হিসেবে। আর তার এই জীবনের মঞ্চনা কষ্ট কিংবা অপরাধের কথা আমরা শুনছি, যেগুলো শুনে হয়তো আপনি আঁত করছেন। এইমাত্রই আমরা ফেসবুকের ফ্যান পেজে আমাদের আজকের অতিথি হেনা তার বেশ কিছু ছবি তার কর্মকালীন সময়ের বেশ কিছু জনপ্রিয় তারকাদের সাথে বা তার নানান ধরনের সেই স্বর্ণালী ছবিগুলো বা সেই স্মৃতি ব্যাপারগুলো আমরা পোস্ট করে দিয়েছি, এবং সেগুলো আপনারা দেখতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আর এছাড়াও আপনি কিন্তু আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আমি ধন্যবাদ দিতে চাই অনুষ্ঠানটির প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মুইন জানাতুল ফেরদৌস শিপন এবং এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয়। আর ইভানকে শুনছেন আপনারা, আপনিও চাইলে কিন্তু আমাদের আমাদের এই হট সিটি এসে আপনার জীবনের অন্ধকারের গল্প শোনাতে পারেন। হট সিটি আসতে চাইলে SMS ও মেইল করতে পারেন। ওকে, আপনি যেভাবে SMS করবেন মেসেজিং অপশনে গিয়ে লিখবেন OG, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আর ইমেইল করতে পারেন og@dhakafm904.com। আমি আমাদের অতিথির কাছে আবারও ফিরে যেতে চাই এবং পাশাপাশি বলতে চাই যে আমাদের ফেসবুকের ফ্যান পেজে আমরা ছবি পোস্ট করে দিয়েছে এবং সেই ছবি নিয়ে এখানে একটা কথা এখন আমরা হেনা তার সাথে বলতে চাই। আপনিও চাইলে কিন্তু ফেসবুকের ফ্যান পেজটিতে আসতে পারেন, দেখতে পারেন। আমার অ্যাড্রেসটা আবারও বলছি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। হেনা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের যেটা ফ্যান পেজ, যেখানে আমরা চারটি ছবি আপনার আপ করে দিয়েছি, পোস্ট করে দিয়েছি। প্রথম একটা দলগত ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু অনেকেই হয়তো দেখলে অনেকে চিনতে পারবেন, অনেক তারকার ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, প্রথম যে ছবিটা, যারা হয়তো এতক্ষণে অনেকে দেখতে শুরু করেছেন, প্রথম ছবিটা যদি আমাদেরকে, যেটা একটা দলগত ছবি রয়েছে, এটা কবে কার কোন সময়ের তোলা ছিল?
এটা ছিল আমি করি দুবাই যাই, আমরা 19 জন।
আচ্ছা, এটা কি কোন নাচের অনুষ্ঠান বা
নাটকের টিম নিয়ে যাই?
আচ্ছা,
চারটা নাটক থাকে, দেবদাস, চুরিয়লি, তারপর নবাব সিরাজউদ্দৌলা, আবার মনে করেন আরেকটা ছবির নাম ও বেদমে জোসনা, এই চারটা ছবি নিয়ে যায়। আর আমরা তিনটা শিল্পী যাই নৃত্য, আর চারটা মেয়ে যায় ওই লোক আপনার অভিনেত্রী। এখানে আপনি দেখতে পাচ্ছেন নবীনাকে, নায়িকা সুলতানা এবং আরেকজন শিল্পী, আর দুজন শিল্পী এখানে আসেননি, শ্যামলি, নায়িকা শ্যামলি এবং সুষমা, এরা দুজন আউটে ছিলেন, এদের কন্ট্রোল হয়নি ছবিতে। আর পিছনে যারা ছেলেরা ছিলেন, এরা তো আপনারা বাংলাদেশের চলচ্চিত্রে এবং টিভিতে এই করে নাটক করে থাকেন।
হ্যাঁ, ডান পাশ থেকে বলা শুরু করি, ডান পাশে প্রথমেই রয়েছেন
বড়ুয়া,
আচ্ছা,
তারপরে অমল বোস,
অমল বোস,
হ্যাঁ, আজিজি,
আচ্ছা,
আজিজুল, তারপরে আপনার লগা ওইটাইল আপনার আপনার আমাদের মালিক, আর পিছনের টো লগা আপনার আসাদুল জামান,
রাইসুল ইসলাম আসাদ,
হ্যাঁ, শিওর, আর ওইটাইল আমি সিরাজি, আর তার পাশে ওই লগা বড়ুয়া।
আমরা ডান দিক থেকে আসলে পিছনে রয়ে যে ছেলেরা শিল্পী সহশিল্পী তাদের রয়েছে সেই বর্ণনা গুলো দিলাম। এবং এই ছবিটা ঠিক কোন জায়গায় তোলা?
এটা আমাদের দুবাই, এটা আপনি মরুভূমিতে, মরুভূমিতে আমরা একটা পেট্রোল পাম্পে ই করছিলাম, যে রেস্ট নিয়েছিলাম, ওইখানে দাঁড়ায় আমরা এই ছবিটা উঠেছি। যে আমরা তো আর আসবো কিনা সন্দেহ, তাই আমরা একটা সিনসিনারি উঠাই নিয়ে যাই,
মানে স্মৃতি হিসেবে। আমরা ছবিটা যারা আছেন এখানে আরেকটি বার যদি একটু শুনি, প্রথম ছবিটা, দলগত ছবিটা, কারণ অনেকেই হয়তো বুঝতে খানিকটা সময় লেগে গেছে। আপনি যদি শুরুতে এখানে আপনারা মহিলা শিল্পী যারা ছিলেন তাদের কথা বলেন, ডান দিক থেকে যদি আমরা একটু বলি প্রত্যেকটাই।
আচ্ছা, বলেন, উনি হয়েছেন বেবি, সুইট বেবি, হেমা, নায়িকা সুলতানা, নায়িকা নবীনা।
আচ্ছা, এবং ছেলেরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন ডান দিক থেকে আরেকবার,
এটা হলো মিস্টার বড়ুয়া আর অমল বোস, উনি মৃত্যু হয়ে গেছেন, আর আজিজ, আজিজ যে আপনারা দেখতে পাচ্ছেন, আর ওইটা হলো আমাদের অর্গানাইজার মালিক ওনকার দুবাই, আর ওইটা হলো আপনার আসল আসাদ, আমরা যারা মধু পাগলা করি, আর ওইটা হলো আমি সিরাজি অ্যান্ড বড়ুয়া।
আচ্ছা, এবং আরো ছবি আমাদের হাতে রয়েছে, আমি ফেসবুকে আপনারা এসে দেখতে পারেন। আমি জাস্ট ছবিটা একটু আপনার কাছ থেকে জানতে চাইব। আমরা দ্বিতীয় একটা ছবি দেখতে পাচ্ছি, বেশ আপনার অনেকটা বলতে পারি যে ছোটবেলারই ছবি বলা যায়, কিংবা এই ছবিটা নিশ্চয়ই আপনি মনে করবেন, যে ছবিটা একটা বড় সবুজ একটা গাছের সামনে আপনাকে দেখা যাচ্ছে, ছবিটা ঠিক কোথায়, কবে?
জি না স্যার, এটা আমার এই লাস্ট ডে, আমি এক বছর লন্ডন ছিলাম, ওইখানে আমার এটা লন্ডনের ছবি, মনে করেন আমি ওইখানে এক রিগানের বাসায় পাশে, মানে আমাদের পলফাই স্যার যে স্পন্সর দিয়েছিল ওনার বাড়ির পাশে।
আচ্ছা, এটা আমাদের পোস্ট করা দ্বিতীয় ছবিটা যদি আমরা বলি, আমরা তৃতীয় ছবিতে যাচ্ছি, যেখানে বেশ সাজসজ্জা নিয়ে আপনাকে দেখা যাচ্ছে। এই ছবিটা নিশ্চয় আপনি মনে করতে পারবেন কোন সময়কার কি ছিল, বা ছবিটা কোন অনুষ্ঠানে ছিল কিনা।
এইখানে আমি তো এক হোটেলে বারে ডান্স করতেছিলাম, আমরা হল শু করার পরে যখন অবজেকশন পড়লো, হল শু অফ করে দিল, তখন আমরা কি করব, ছয় মাস চলে যাওয়ার পরে আমরা অ্যাট্রাকশন করলাম আরো ছয় মাসের জন্য, যেহেতু আমাদের টাকা উঠে নাই, এর জন্য আমরা পারমিশন আবার এক্সটেনশন করায় বাড়াই নিলাম, তখন আমরা বাসু করলাম নিজেরাই, নিজে বাসু করে বাড়ির মধ্যে আমার এই নৃত্যটা।
এটা ঠিক কোন সময়টার কথা?
এটা আপনার ওই যে এটি তো একই সময়,
একই সময়ের কথা। আচ্ছা, আমরা শেষ ছবিটা দেখতে চাই।
এটা এলো আপনার দুবাইতে, ওই যে আপনি গ্রুপটা দেখেছেন, ওই গ্রুপটার নৃত্য। ওই আপনি আমি যখন নিচে আসছি তখন ওই আমার নিচে নাচানোর পরে।
আচ্ছা আচ্ছা, আপনি পারফর্ম করে আসার পরের ছবি। প্রিয় শ্রোতা, আপনারা এই ছবিগুলো দেখতে পারেন facebook.com/dhakafm90.4 এই সার্চ করে, এটা লিখে সার্চ করে আপনারা আমাদের ফ্যান পেজটি পাবেন। হেনা, আপনি বলছিলেন কথা প্রসঙ্গে, লন্ডনের কথা বলছিলেন, এবং আমি জানি আপনি আপনার কথা ধরে আমরা আসলে জানতে পেরেছি যে আপনি প্রচুর দেশ ভ্রমণ করেছেন এবং প্রচুর জায়গায় আপনি সফরে গিয়েছেন। সেই কথাগুলো শুনতে চাই, প্রথম আপনার বিদেশে যাওয়া কিভাবে গেলেন এবং সেই বিষয়গুলো, কোন কোন দেশে আপনি গিয়েছেন, আমরা একটু ডিটেইলসে, সেখানে কোন ধরনের বিব্রতকর ঘটনা ছিল কিনা, আপনার সাথে ঘটেছিল কিনা সেগুলো জানতে চাই।
আমি বলবো সব কথাই বলবো, যেহেতু আমার দুঃখের কথা বলছি, এখন সুখের কথা তো আপনারা শুনবেনই, এবং আমি দর্শককেও শোনাতে চাই। এখানে দুঃখের মাঝে সুখ আছে, সুখের মাঝে দুঃখ আছে। আমি ফার্স্টে যাই লন্ডন, তখন আমার 7 মাসের বাচ্চা হয় ছেলে, একে রেখে আমি আমি লন্ডন চলে যাই। লন্ডন যাই ওই লগা তখন 2 মাসের টুরিস্ট গভর্নমেন্ট তরফ থেকে, তখন আমরা ওখানে 2 মাস থেকে আমরা অনুষ্ঠান করে চলে আসি।
আচ্ছা,
আর চলে আসি তারপরে সেই ওই ছবিটা ওখানকার।
প্রথম যখন আপনি গেলেন প্রথমবারের মতো দেশের বাইরে যাওয়ার, একটা নিশ্চয় আপনার একটা অন্যরকম ভালো লাগা তৈরি করেছে।
হ্যাঁ, ভালো লাগা।
সেই সফরে কোন ধরনের, যেটা হয় যে অনেক সময় আমরা শুনি যে বাইরে যাওয়ার সময় নানান ধরনের দুর্ঘটনার মাঝখান থেকে যেতে হয়?
না, আমার ওখানে দুর্ঘটনা হয় নাই। তবে দুর্ঘটনাটা ঘটনাটা আমি এইটুকুই ভাবছি যে আমাদের বাংলাদেশের ওয়েদার আর ওখানকার ওয়েদার আমি আলাদা পাইছি।
মানে এমনি কোন ধরনের আপনার সাথে কোন ধরনের বাজে আচরণ বা এরকম কোন খারাপ উদ্দেশ্য বা এরকম কোনো কিছু হয়নি?
একটা ছিল যখন আমি ফার্স্ট ওপেনিং এ নাচতেছিলাম, মানে ওরা উত্তেজনা হইয়া ওই যে কয়েন আছিল, মানে ওখানকার লন্ডনের পাউন্ড অ্যান্ড কয়েন বলে, 1 টাকাকে কয়েন বলে, আমরা যেটা একটা কাঁচা টাকাকে 1 টাকা বলি, ওরা কয়েন বলে। ওই কয়েন যে ছিটা মারতেছে আপনার ডিসির থেকে, তখন ছাট করে আমার চোখের সামনে আইসা পড়ছে, তো ব্লাড বাড়িতেছে। তখন আমার মালিক এইসা বলতেছে যে হেমা তো ওই তো আহত হয়ে গেছে, ওর তো ব্লাড বাড়িতেছে, হঠাৎ করে স্টপ মানে বন্ধ করো। তখন বন্ধ করে আমাকে ধরাধরি করে নিয়ে গেল। আমি বললাম কি ব্যাপার, তুমি আহত, আমি কিভাবে, আমি তো নাচতেছি, কয় না তুমি আসো। তো বন্ধ করে রেখে দিয়ে আমার তখন দেখতো যে অনেকখানি কেটে গেছে, চোখের সাইডে অনেকখানি কেটে গেছে। তখন এসে বলছে যে হ্যাঁ আমার নাচ দেওয়া হবে না। তখন পাবলিক হইচি করতেছে যে হ্যাঁ আমাকে চাই।
আচ্ছা, আপনি কতটা দেশ ঘুরেছেন?
আমি 12টা কান্ট্রি ঘুরছি।
কোন কোন দেশ ঘুরেছেন?
আমি লন্ডন 5 বার গেছি, আমেরিকা 1 বার গেছি, এবং এশিয়ান কান্ট্রি গেছি এলগা দুবাই, আবুধাবি, বাহরান, ওমান, মাস্কাট, আর সেকেন্ড ম্যারিটের টাইমে আমি সিঙ্গাপুর গেছি, ইন্দোনেশিয়া গেছি, অ্যান্ড বুনাই।
আচ্ছা, প্রত্যেকটা এর আগে যে দেশগুলোর কথা বলুন, প্রত্যেকটা থেকে আপনি আসলে পারফর্ম করার জন্য, নাচের জন্য কোথাও কখনো এই যে বিদেশ যাত্রা, সেগুলোতে কোন সফরে কি আপনার কোন ধরনের দুঃখজনক ঘটনা কিংবা এরকম কোনো কিছু আছে কিনা?
জি না স্যার,
প্রত্যেকটা জায়গাতে আসলে আপনার এই জায়গাটা ভালোই ছিল বলা যায়। মনে পড়ে সেই জায়গা কোথায় গিয়ে আসলে আপনার বেশি ভালো লেগেছিল, সেই স্মৃতিগুলো বেশ কয়েকটা জায়গায় বলেন।
সবচেয়ে মজার কথা হলো, আমি যখন লন্ডন থেকে আমি 3 বার ঘুরে আসার পরে 4 টাইম যখন আমি ইয়া যাই আমেরিকা যাই, তখন এক সাংবাদিক আমার ফরেন সাংবাদিক জিজ্ঞেস করি যে তোমার কোন দেশ ভালো লাগে, তখন আমি বলছি যে আমার লন্ডন ভালো লাগে। কি নো নো, এটা থার্ড কান্ট্রি, মানে উনি লাইক করতেছে না লন্ডনকে, কিন্তু আমার এখানে ভুল হয়ে গেছে যে আমি বাংলাদেশি, বাংলাদেশকে আমাকে বলা উচিত ছিল, কিন্তু আমি আমেরিকা বৈশা আমি লন্ডনকে সাপোর্ট করছি, এটি আমার একটা ফল্ট এখানে দাঁড়াইছে।
কিন্তু আপনার কাছে আসলে কোন যেগুলো করেছেন কোনটা ভালো লেগেছে?
তবে আমার কাছে আমি পাইছি লোকাল লন্ডনে আমার অনেক সাপোর্টিং পাইছি, যেহেতু মহিলা সাপোর্টিং
সবকিছু মিলে আপনার লন্ডনটাই ভালো লেগেছে। দেশে আমরা আপনি যখন পারফর্ম করেন, দেশের বিভিন্ন অনুষ্ঠান যখন করেছেন বা করতেন, এবং বাইরে গিয়ে যখন আপনি অনুষ্ঠানগুলো করলেন, সেখানে পার্থক্যটা কেমন ছিল? কোথায় পারফর্ম করতে আসলে ভালো লাগতো, কিংবা আপনার কাছে বেশি মনে হতো যে না এখানে আমি পারফর্ম করে ভালো লাগছে বা উপার্জনটা বেশি আছে, কি মনে হতো দেশে না দেশের বাইরে?
তবে আমার লন্ডনে বেশি আমি টাকা পাইতাম।
আচ্ছা,
লন্ডনে টাকা পাইতাম কি আমি বার শু করতাম মাঝে মাঝে, তখন আমি বার শু এতে আমি অনেক টাকা পাইতাম। হল শু না থাকলে আমি বার শু করতাম পরের দিন, তখন আমার অনেক মানে টাকা আসতো, গিফট আসতো।
আচ্ছা, আপনি তো প্রচুর উপার্জন একটা সময় করেছেন।
হ্যাঁ, আমি মনে করেন যদি আমি ইচ্ছে করতাম তাই বাংলাদেশের মধ্যে আমি তিনটা বাড়ি করতে পারতাম,
কিন্তু সেটা করেননি কেন?
করিনি, আমার গার্জেন ছিল উইক, গার্জেন ছিল আপনার গা আমাকে লুজার করা।
আপনি কি নিজে উপার্জন করে নিজের কাছে কোনো কিছু কখনো রেখে দিতেন না?
না না, আমি তাদের হাতে ছেড়ে দিতাম।
আচ্ছা, নিজের শখের জায়গা বা এরকম কোনো কিছু ছিল না?
ছিল, আমার ইচ্ছা ছিল যে আমি একটা বাড়ি করব, আমার একটা বাড়ির পাশে মসজিদ থাকবে এবং ফুলের বাগান করব, আমার খুবই ইচ্ছা এখনো আছে। মসজিদের ব্যাপারটা আমি তখন এখন নেই না, যেহেতু আমি বয়স হয়ে গেছে। তাছাড়া মনে করেন যে আমি চাই যে আমার একটা এই ঘরে দ্বিতীয় ঘরে একটা ছেলে আছে, যেহেতু আমি ছেলের জন্য কিছু করতে চাই, যে আমি ওর জন্য আমি বেঁচে আছি।
আচ্ছা, আমরা আপনার মঞ্চের কথা, যাত্রার কথা, সব কথাই শুনলাম। আপনি বেশ কয়েকটা চলচ্চিত্র কাজ করেছেন।
জি,
প্রথম চলচ্চিত্রে কাজ করা কোন সময় মনে আছে?
হ্যাঁ, আমি তো আমার ফার্স্ট ছবি তো আপনাকে বললাম দাদা হাতিম, তাই সেকেন্ড হলো নিশান, তারপর বদি বিদায়, তারপর সারিং বউ। আমি 80-90 ছবি করেছি।
প্রত্যেকটাতে আপনি এক্সট্রা শিল্পী হিসেবে কাজ?
না না, এখানে এক্সট্রা ছিলাম আমি মনে করেন 30-40টার মতো, আর বাদ বাকিটা ছিল আমি ছিলাম স্লো ডান্স করতাম।
আচ্ছা,
একক ডান্স?
আচ্ছা, একক ডান্স করতেন?
এন্ড গ্রুপ ডান্স করতাম, গ্রুপে লিডিং করতাম। হ্যাঁ, তখন মনে করেন যে আমি গ্রুপে লিডিং এন্ড স্লো ডান্স করে আমি বেশি পয়সা কামাতাম আমি চলচ্চিত্রে।
আচ্ছা, আপনি এতগুলো সিনেমা কাজ করেছেন এবং বেশ কিছু বিখ্যাত বিখ্যাত ছবির নামও আপনি বললেন, তো যখন আপনি যেটা এক্সট্রা শিল্পী বলতে আমরা বুঝি যে মূল চরিত্রের পাশে মূল নায়িকা যিনি থাকেন তার পাশে যারা নাচেন, তো সেই কাজটা করতে গিয়ে আপনার কখনো নিজের ইচ্ছা হয়নি যে আমি আসলে মূল চরিত্রে কাজ করি, অথবা এই ধরনের কোন সুযোগ আপনাকে আসেনি?
না, তারা সুযোগ দিচ্ছে কিন্তু আমি অ্যালো করি না, যেহেতু আমি লেখাপড়া বেশি না।
সবারই তো একটা ইচ্ছা থাকে যে আমি নায়িকা হবো, বা আপনি বলছিলেন যে আমার টাকারও একটা লোভ ছিল, তো আপনার সেটা হওয়ার কথা
না? চলচ্চিত্রে যখন কাজ করি টাকার লোভ ছিল না, আর আমি নায়িকা হবো এটাও আমার ভাবনা ছিল না, কেলে যেহেতু আমার লেখাপড়া নাই, নায়িকা হতে হলে এভরিথিং ওকে লাগিয়ে। হ্যাঁ, তখন তো আমার এভরিথিং ছিল না, আমার লেখাপড়া ছিল না, আমার গার্জেন উইকনেস ছিল। তারপরে
সাহসটা পেতেন না?
না, আমার সহযোগিতা তো একমাত্র কেউ করেনি। হ্যাঁ, অফার পেয়েছি। আমার তো আজিম সাহেব বলছিলেন যে আমি আজিম সাহেব এবং এতেম শাম আমাকে নায়িকার চরিত্র দেওয়ার ই করছিল, যে তুমি সেকেন্ড নায়িকার পাঠ করো। বলছি যে স্যার আমি তো লেখাপড়া জানি না, আমার যে স্ক্রিপ্ট দিবেন আপনারা আমি পড়বো কিভাবে?
আচ্ছা,
তো আমি পড়বো যখন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড বলে দিল, আমি বললাম ডাবিং যে করে একটা, এই ডাবিংটার টাইমে আমার তো প্রবলেম হয়ে দাঁড়াবে, এর জন্য আমি এগিয়ে নেই। স্লো ডান্স করে যেতাম আর কি, বেশি ডান্সে আমি মানে লাইক করতাম।
এবং পরবর্তীকালে শুধুমাত্র আসলে উপার্জনটা বাড়ানোর জন্য আপনি সিনেমাটা ছেড়ে দিয়ে আপনি মঞ্চ এবং যাত্রার দিকে গেলেন। কত বছর আপনি যাত্রাতে কিংবা মঞ্চে একটানা পারফর্ম করেছেন?
আমি একটানা মনে করেন যে কত হবে, 20 বছর হবে।
আচ্ছা,
আমি একটানা আমি মঞ্চ করেছি। আমি মঞ্চ থেকে মনে করেন যে তখন আউট হয়ে গেলাম।
কিভাবে সেই
আউট হয়ে গেলাম? আমি 11 বছর হয়ে গেছে, কিছু কার্যকলাপের কারণে।
সেই কার্যকলাপ গুলো যদি আমরা একটু শুনি, যেহেতু আজকে আপনি বলছেন
লঞ্চ ফাংশন এ গেছিলাম,
আচ্ছা
ঠিক আছে, অবশ্যই আপনারা যেহেতু আমাকে দেখছেন আমি আসছি, আর দর্শককে আমি এটাও জানাতে চাই যে দর্শকের যেন আমার মতো না হয়,
শ্রোতারা যারা শুনছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন না,
সেটি আমি লঞ্চ ফাংশন এ যখন গেলাম তখন আমি নাচতেছি আর কিছু কিছু মেয়েরা গেছে দুই নম্বর কাজে।
কিরকম সেটা?
সেটা হলো কেবিনে তারা মানে চলে যায়, তো আমি তো এগুলি নো অ্যালাউ, আমি কাজ করতে গেছি ডান্স করতে গেছি, আমি তো আমি কেবিনে যেতে যাই নাই। তখন বললাম যে আমি নাচতেছি পাকিস্তানের এক গান দিয়ে, এই লগনে একটা মানে ক্লাসিক্যাল নাচতেছি, ওইখানে ওই মুহূর্তে এক দর্শকে আমাকে 30 টাকা দিল, অথচ আমার জুনিয়র অনেক অনেক জুনিয়র মেয়েদের সে 500 টাকা 1000 টাকা দিচ্ছে। তখন আমার এক ডাইরেক্টর আইসা বলতেছে যে রত্নাপা আজকের থেকে আপনি আর কখনো এই লঞ্চ ফাংশনে কখনো আসবেন না, হ্যাঁ যদি আপনি আমাকে ভাই বলে গ্রহণ করেন। উনি আমাকে ওই নাচ দেখে ওনার পছন্দ হয়েছে এবং উনি আমাকে 500 টাকা দিয়ে বলছে যে আর কখনো আসবেন না, ওই যে আমি ছাড়ছি আর কখনো আমি আর ওই জগতে যাই না।
আচ্ছা, লংস ফাংশন বলতে আসলে কি বোঝাচ্ছেন? এটাতে কি হতো?
এটাতে আপনার গা কিছু কিছু লোক থাকতো যে এরা মানে বেডে দৈহিক সম্পর্ক নিয়ে
মানে একটা লংস
যাত্রী হিসাবে।
আচ্ছা,
কিন্তু অনুষ্ঠানটা মোটেই এরা ওইভাবে করে নিত না, এরা যারা এনজয় করতে
শুধুমাত্র সঙ্গ দেওয়ার জন্য তারা নিয়ে যেত, আমরা বলতে পারি যে ট্যুরে নিয়ে যেত বা একটা সফর সঙ্গী করে নিয়ে যেত। আচ্ছা, এবং এই পুরো বিষয়টা আপনি যখন প্রথম বিয়ে হলো আপনার স্বামী যিনি আছেন তিনি দেখাশোনা করতেন নাকি আপনি নিজেও ব্যাপারটা?
না, এই যে লঞ্চ ফাংশন গুলো আপনি বলতেছেন যে আমি করতেছি, তখন তো আমার হাজবেন্ড ছিল না।
হ্যাঁ, তখন আপনি নিজেই করতেন, মানে বাছ বিচার করতেন না, যে যেখানে যেভাবে ডাকতেন আপনি টাকা পাবার জন্য যেভাবে হোক আপনি চলে যেতেন। আচ্ছা, সেখানে সেক্ষেত্রে এই যে বাছ বিচার করতেন না বা নিজের মনের ভিতরে কোন ধরনের একটা ভয় বা সংকোচ এরকম কোনো কিছু?
না না, আমার যারা নিতেন তারা আমার জুনিয়র লোকরা নিতেন এবং আমাকে শ্রদ্ধা হিসাবে গ্রহণ করে নিতেন যে আমি হামা আপাকে নিলে আমার এই স্টেজ রাখবে এবং সম্মান রাখবে। কিন্তু এখানে পাবলিক খাইতো যে আপনারা যারা ড্রিঙ্ক করতো, হ্যাঁ ড্রিঙ্ক করিয়ে এরা কেবিনে চলে যেত, তখন ভাবতাম যে এরা কি করে ওই কেবিনে গিয়ে। তখন আমি বাথরুমে সুতা দিয়ে আমি গিয়ে দেখতাম যে এরা ড্রিঙ্ক করতেছে এবং কি এনজয় করতেছে ওপেনলি।
আচ্ছা, এবং একটা সময় গিয়ে তো আসলে পরবর্তীকালে বিয়ের পরে নানান ঘটনার কারণে আপনি নিজেও নানান ধরনের অপরাধে জড়িয়ে
পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, তা তো হবে,
যেগুলো আমাদেরকে বললেন সেটা সেই অপরাধ যে কাজগুলো করতে 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 কখনো এমন কোন ঘটনা মনে পড়ে যখন আপনি মনে হয়েছে যে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, আমি ভুল করছি বা কেন এরকম?
এখন তো সে জীবনটা তো এসে গেছে, সে জীবনটার থেকে এই যে 11 বছর ধরে ছেড়ে দিয়ে এখন আল্লাহর ভক্ত হয়ে গেছি আমি।
আপনার প্রথম সংসারটা কি ডিভোর্স বা যে হওয়াটা সেটা কিভাবে হলো সেটা একটু?
আমি প্রথম ওই যে আমি দেখতে দেখতে আমি তাকে টর্চার করলাম যে কি ব্যাপার, তুমি এটা ছাড়বে না, হ্যাঁ তুমি যদি না ছাড়ো তাহলে আমাকে চলে যেতে হবে। তা বলছে তুমি যাও গা না, তুমি যাও গা। তখন আমি বলছি যে তা আমার ছেলে ছেলে যদি যেতে চায় ছেলে নিয়ে যাও, তো ছেলে ছিল ছেলে বাপের বাধু, ছেলে এখনো তার আব্বার কথা বলে। হ্যাঁ, এখন ওই ছেলের ঘরে এক নাতি হয়েছে, তা আমি চাই যে তারা যেখানে থাকুক বেঁচে থাকুক ভালো থাকুক, তাদের সুখ নিয়ে তারা থাকুক, আমার যেন ডিস্টার্ব না করে, আমিও কারো ডিস্টার্ব করতে চাই না, আমার যা হওয়ার হয়ে গেছে, আমার কষ্টের জীবন আমার কষ্টকে রাখতে যাই। এই যে আপনাদের মাঝে আসছি, আমি যে এত কথা বলতেছি, আমি যে এখন প্রেজেন্ট স্বয়ং বসে আছি, কিন্তু আমি কিন্তু সঠিক ঠিক নাই, আমার ভিতরটা কিন্তু ভেঙে যাচ্ছে। আপনারা এরকম আমাকে আর বলবেন না, পিছানোর কথাটা আমাকে মনে করেন না, আমার সামনে কি হবে এটুকু আপনারা চান যে আমি যেন আল্লাহর ভক্ত দিকে থাকা আমি যেন মরতে পারি।
অবশ্যই চাই যে আপনি আসলে সামনের দিকে এগিয়ে যাবেন, সেটা আমাদের উদ্দেশ্য। আমি অনেকে আমাদের সাথে আছেন, আমি ঠিক গত 11 বছর ধরে আপনার জীবনটা যেভাবে চলছে সেই সব কিছু নিয়ে কথা বলতে চাই। তবে এই মুহূর্তে আমি একটু যারা আমাদেরকে শুনছেন তাদের কথাগুলো আরেকটি বার বলতে চাই, তাদের কথাগুলো আমি একটু পড়তে চাই। অনেকেই অনেকক্ষণ ধরে আমাদেরকে আসলে লিখছেন, আমাদেরকে যারা শুনছেন তাদেরকে তাদের কিছু কমেন্ট এবং কিছু SMS আমি নিতে চাই। অনেকেই আসলে আপনার পাশে দাঁড়িয়েছেন এবং অনেক কিছু আপনি এত বেশি সাহসিকতার সাথে খোলামেলা বলেছেন, যেটা নিশ্চয়ই অনেকের জীবনে হয়তো অনেক বেশি কাজে লাগবে, তারা সচেতন হবেন। রাহিম সুজিব আহমেদ লিখেছেন, তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে আপু। লিখেছেন সাইমুন হুসাইন, লিখেছেন খারাপ মানুষ অনেক সুখে শান্তিতে বাস করে আছেন, এটা আমার মনে হয় না ঠিক। অনামিকা লিখেছেন ভালো লাগছে। তানিয়া ইসলাম আছেন আমাদের সাথে, তিনি বলেছেন কি বলবো এরকমই হয়। সাগর আছেন আমাদের সাথে, ভাই ভেরি স্যাড। টিপু মীর লিখেছেন, আচ্ছা তিনিও একই কথা লিখেছেন আসলে, এদিকে লিখেছেন মোজাম্মেল হক বাপ্পি, সুখ দুঃখ মানুষের মনের ভিতর লুকিয়ে থাকে আর সেটা প্রকাশ পায় অন্ধকারের গল্পের ভিতরে। ধন্যবাদ আমার এটি কমেন্ট করার জন্য। সালমান ফারিসি তিনি লিখেছেন কি বলবো ভাবছি। আরোহী লিখেছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে সাইফুল হক আলো অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে। ভুইয়া হ্যালো বলেছেন। রনি তালুকদার নিশু লিখেছেন আচ্ছা মিডিয়ার ভিতর এবং বাইরে, আচ্ছা বাইরে এমন অনেক হেনা আছেন, হিসেবের বাইরেও আছেন, যে যেমন করবে সে তেমনই ফল পাবে। সরি টু সে। সাইমন তিনি লিখেছেন হেনাপুর বর্তমানের আরেকটা পিক আমরা চাই, অবশ্যই আমরা আপলোড করে দিতেও চাই, আমরা দিব নিশ্চয়ই। এদিকে জয়েন করেছেন জয়া, তিনি অনেকটা আসলে এমন একটা স্মাইলি পাঠিয়েছেন যে তিনি অনেকটা অবাক হয়ে শুনছেন আর কি। তুষার আছেন কিছুই বলার নেই। নাসিম হুসাইন জয়েন করেছেন আমাদের সাথে, নাসিমা হুসাইন আমি দুঃখিত। এদিকে রোহান জয়েন করেছেন, হেনা ইচ্ছে করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, অলরেডি তিনি সেই জীবনই এখন যাপন করছেন, তার বর্তমান জীবন নিয়ে আমরা আসলে শুনতে চাইব, যে জীবনটা অনেক বেশি সুন্দর, তিনি যে রিয়েলাইজেশনে আছেন সেগুলো আমরা শুনবো। মিরাজুল ইসলাম আছেন, আল্লাহ সকলকে বুঝবার শক্তি দাও, নিশ্চয় সৃষ্টিকর্তা সেটা সবাইকে দিক আমরাও চাই। ফারুক হুসাইন আছেন, তাকে আচ্ছা তিনি অবশ্যই তার জন্য সেই দোয়াটা আপনারা করবেন। সোহান খন্দকার আছেন, হাই ভাই এটা আমার প্রথম SMS, হেনা আপু তোমার জন্য যে তুমি যে ভুল করেছো ভুলে যাও এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে মাফ চাও, আর তোমার প্রতি আমাদের অনেক সম্মান রইল। নুরুল তিনি জয়েন করেছেন আমাদের সাথে। রাহিম আমি বেশ কিছু নাম পড়ি, সবার কথাবার্তা মোটামুটি একই রকম, নামগুলো আমি এটলিস্ট পড়তে চাই। ভুইয়ান ফয়সাল আছেন, আব্দুল ওহাবনিক আছেন। হেনা আপনার জন্য একটা কথা আমি আসলে বলতে চাই, যে আমাদের এই অন্ধকারের গল্পের অনুষ্ঠানটি ঢাকা FM 90.4 এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরেও অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীতে অনেক বাংলা ভাষাভাষী মানুষ তারা শুনছেন এবং তারা এতটাই আসলে আপনার অনুভূতির কাছাকাছি থাকছেন, অবস্থান করছেন, যেটা এক কথায় আমরাও অভিভূত। তারা সবাই আপনার জন্য দোয়াও করছেন, আপনার কথা থেকে অনেক বেশি তারা শিখছেন এমনটা আমরা পাচ্ছি। আমি কিছু SMS পড়তে চাই। কামাল মোল্লা জয়েন করেছেন মাদারীপুর থেকে, হ্যাঁ আপু প্লিজ ওকে, তিনি আপনারও বেশ প্রশংসাই করলেন যেরকম সৎসাহস নিয়ে কথাগুলো বলার জন্য। শরীফ জয়েন করেছেন কষ্ট তিনি ফিল করছেন। কাজী জয়েন করেছেন, কাজী আর্মি আজাদ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, অন্ধকারের গল্প তিনি থ্যাংকস জানিয়েছেন। হাফিজ জয়েন করেছেন আমাদের সাথে, সালাম আপু তোমাকে, এই জীবন জীবন না, আল্লাহকেও ভয় করতে হবে, রাইট ওকে। এরকম অনেক কমেন্ট SMS আমার কাছে আছে। আমরা আপনার জন্য যে এই মানুষের অনুভূতি, মানুষের এই যে ভালো লাগা, এই সব কিছু নিয়ে আরো অনেকক্ষণ সময় কাটাতে চাই। অনেকেই আপনার বর্তমান সময় সম্পর্কে জানতে চাই, সেগুলো আমরা জানবো। তবে আমি একটু বলি যে যারা আমাদেরকে এখন শুনছেন তাদের জন্য বলছি যে অন্ধকারের গল্প চলছে, আপনাদের সাথে আমি ইভান রয়েছি, আরো বেশ কয়েকটা সময় আমরা থাকবো। এই মুহূর্তে আমরা আরেকটা খানিকটা সময় আবার বিরতিতে মানে গান শুনতে শুনতে কাটাতে চাই এবং তারপর যখন আমি ফিরে আসব তখন নিশ্চয়ই আমরা আমাদের আজকের অতিথি হেনা তিনি বর্তমান জীবনটা কিভাবে কাটাচ্ছেন সেই সবকিছু জানতে চাইবো। আপনাদের SMS কমেন্ট সবকিছু পড়বো, লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, ফেসবুকে আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। আমরা খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসছি, সো চাইছি টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4।
This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
হয়েছে জীবনের অনেক আয়োজন আমায় দেখেছে তাই আমি বসে আছি দরজার পাশে দরজার পাশে এখন অনেক খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার পাশে দরজার পাশে
কাটা ধরলে একেবারেই মধ্যরাত রাত 12টা বেজে 56 মিনিট আপনি টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন চলছে অন্ধকারের গল্প এবং অন্ধকারের গল্পের অনেকটা একদম আমরা অনেকটা সময় পার করেছি ঠিক 10:30 কিছুটা সময় পরে আমরা শুরু করেছিলাম এবং এখন তো অনেক রাত হয়ে গেছে আমরা আরো বেশ খানিকটা সময় আছি আপনাদের সাথে এবং এই সময়টার মাঝখানে আরো অনেক কিছু আমরা জানব সেটা আজ আমাদের যিনি অতিথি আছেন তার বর্তমান জীবন সম্পর্কে জানব তার অতীত জীবনের সেই অন্ধকার গলির গল্পগুলো আমরা শুনেছি সেখান থেকে আপনাদের নিশ্চয়ই সচেতনতা বলেন বা সজাগ দৃষ্টি রাখা বলেন সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধান্ত নিয়েছেন তবে সেই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো আরো বেশ খানিকটা কথা বলবো বাট এই মুহূর্তে একেবারেই আমরা আজকে আমাদের অতিথি একসময়ের যাত্রা ও মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী হেনা তার তার বর্তমান সময়ের কথাগুলি বলবো। তিনি এক সময় কিন্তু রূপালী পর্দায় কাজ করেছেন, যদিও এক্সট্রা শিল্পী হিসেবে, তবে তার জীবনের কষ্ট বঞ্চনা অপরাধের কথাগুলো আমরা শুনছিলাম এবং তার বিভিন্ন সময়ের কিছু ছবির পোস্ট আমরা দিয়েছি আমাদের ফেসবুকের ফ্যান পেজে, ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফ্যান পেজে, আপনি সেখানে এসে দেখতে পারেন। আপনি যে অ্যাড্রেসটি টাইপ করবেন ঢাকা FM 90.4.com/ আবারও বলছি facebook.com/ঢাকা FM 90.4, আপনি লিখে সার্চ করলেই কিন্তু আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। আর পুরো অন্ধকারের গল্পের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জান্নাতুল ফেরদৌস শিপন এবং এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয় সবাইকে। আর আমাকে আপনারা শুনছেন, ইভান আছি আপনাদের সাথে। আর অনেকে আমাদের অন্ধকারের গল্পের হট সিটে আসতে চান, তাদের জন্য বলছি যে কিভাবে আপনি আসলে আপনার জীবনের অন্ধকারের গল্পের কথা আমাদেরকে শোনাবেন এই হট সিটে বসে। এখানে আসতে চাইলে আমাদেরকে SMS করতে হবে কিংবা মেইল করে জানাতে হবে। আমাদেরকে SMS করতে মেসেজিং অপশনে গিয়ে আপনার মোবাইল ফোনটির মেসেজিং অপশনে গিয়ে টাইপ করুন OZ স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। আর ইমেইল করুন আমাদেরকে OZ@ঢাকা FM 90.4.com এই ইমেইল অ্যাড্রেসে। আমরা একটু ফিরতে চাই আপনার কাছে, হেনা আপনার সাথে আমরা কথা বলছিলাম, আপনি যে জীবনের কথাগুলো আমাদেরকে এতক্ষণ ধরে শোনাচ্ছিলেন এবং শোনাতে শোনাতে আসলে আমরা আপনার কণ্ঠ ভারী হয়ে যাওয়া বলেন, চোখ ভারী হয়ে যাওয়া বলেন, বা সেইগুলো না বলতে একটা ক্লান্তির ছাপ বলেন, সেগুলো আমরা টের পেয়েছি আপনার মতো করে, সেইগুলো একেবারেই কিন্তু ছুঁয়ে গেছে যারা আমাদেরকে আজ শুনছেন। আমরা সেই দিকে আর যেতে চাই না, আপনার বর্তমান জীবনটা নিয়ে, যেমন আমি অনুষ্ঠানের শুরু দিয়ে বলেছিলাম যে আমাদের মাইক্রোফোনে কথা বলবার আগ মুহূর্তে যখন আপনার সাথে আমার অফিসে কথা হচ্ছিল, আপনি বেশ হাসি খুশি ভাবে বললেন যে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক বেশি ভালো আছি, যেটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। সেই কাজ ছেড়ে দেওয়ার পর থেকে কেন ছেড়ে দিলেন, তারপর থেকে জীবনটা কিভাবে শুরু হলো, আপনি দ্বিতীয় সংসারটা এখন করছেন, সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত ভাবে শুনতে চাই।
ওকে, আমি কাজ ছাড়ার পরে যখন আমার এই দোলাই পরে আছি, তখন আমি এক বাসায় ভাড়া নেই, ভাড়া নেওয়ার পরে 3 মাস আমি গোপনীয় থাকি, থাকানোর পরে আমি ওখানে একাই এলাম, মানে তখন তো আর ড্রিঙ্ক পাই না, তখন কি করবো, ইলেকট্রিন খেয়ে খেয়ে আমি আমার জীবনটাকে ত্যাগ করার মতো আমি পথ নিয়েছিলাম। তখন ওই বাড়ির মানুষগুলো বলে যে এই মেয়েটা যে একা এখানে আইসা বাসা নিল, তখন এর কেউ নেই নাকি, তখন আমাকে দরজা নক করে জানতে চাইল এই তোমার কেউ নেই। আমি কই প্রথম ওপেনিং এ আমি টাল অবস্থায় বলছি যে আমার কেউ নেই, তখন বলছে যে সত্যি করে বলো, অবশ্যই আছে, তুমি যে এখন যে ফার্নিচার নিয়ে আসছো আমাদের বাসায়, তখন এই ফার্নিচার দেখে বলা হয় যে তুমি অনেক ভদ্রঘরের সন্তান এবং ভদ্রঘরের এক স্ত্রী, তুমি হয়তো বিয়ে হয়েছে, তোমার ছেলে মেয়ে আছে। আমি কি আমার সবই আছে, আজ বর্তমান কেউই নেই। তখন বলছে যে ঠিক আছে আমরা এটা তোমারে দেখবো। তখন আমার 3 মাস তারা ওনাদের আয়ত্তের মধ্যে রাখলো, রাখনের পরে এসে হঠাৎ করে একদিন আমার মেজ জালে বলে কি হেমা তোমার জন্য একটা প্রস্তাব রাখছি, তুমি কি বিয়ে বসবে, তোমার কি আগে বিয়ে হয়েছে? এমকে জি আমার ওই ঘরে এক ছেলে আছে, এখন বর্তমান কে আছে, আমাকে এখন বর্তমান আমার কেউ নেই, আল্লাহ ছাড়া, আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের জায়গায় থাকেন। তখন বলছে না আমরা জানতে চাই তুমি কি, আমরা যদি প্রস্তাব তোমাকে দিতেছি, আমরা যদি তুমি রাজি থাকো তাহলে আমরা তোমার জন্য আমরা বর খুঁজতে চাই। তা নাম বলছে আমার যোগ্যতা হইতে হবে। তখন ওই বাড়িতে যে ওই ছেলে থাকবে, ওই ছেলে বাড়িওয়ালা ছেলে যে হবে আমি ভাবিনি। তখন সে কথায় কথায় 2-3 দিন পার হয়ে গেল, হঠাৎ করে একদিন ওই ছেলের বউ দেখতে যাবে, সে আমি বলছি যে ঠিক আছে, বলে হ্যাঁ মা তুমি চলো, আমি কিছু না আমার ভালো লাগে না, আপনারা যান। বলছে যে তোমার কোনো বোন টুন নাই, আমি কি আমার একটা সৎ বোন আছে সেটা নারায়ণগঞ্জে, সেটার জন্য আপনারা যেতে পারেন ওনার জন্য, কিন্তু আমি যাব না, আমি ঠিকানা দিয়ে দেবো। বলছে না এটা কি হয়, বলছে তুমি চলো। আসে ওই ছেলেটা মনে মনে যে আমাকে আবার ভালোবাসতো আমি আবার জানতাম না, তখন হঠাৎ করে বলল যে আমার বিয়ে করতে হলে আমি ওনাকে বিয়ে করব। তখন আমি আবার রিপ্লাই করলাম যে এটা কি করে সম্ভব, উনি আমার ছোট ভাইয়ের মতো, আর তাছাড়া উনি আমার যোগ্য না, ওনার কাছে আমার বিয়ে হওয়ার সম্ভব না। তখন বলছে যে ও তো রাজি, তুমি রাজি হবে না কেন, আমরা তোমার যাচাই করে মানে আমরা নিব তোমাকে গ্রহণ করে, আমাদের দেখে কি তুমি থাকতে পারবে না, আমি কি ওনার তো প্রয়োজন স্ত্রী আর টাকা, উনি তখন বেকার ছিলেন। তখন আসে আমি বললাম যে না না এটা অসম্ভব, সম্ভবের কোন কাহিনী না এখানে। পরে এসে দেখি যে ওনার আমার এই মাল সামান দেখি কোনো কিছুতেই আমার ছাড়ে না, তখন এসে দেখি ছেলেটাও আমার প্রতি অনেক নার্ভাস ফিল করতেছে। তখন আসে আমি বলছি ঠিক আছে, তখন আমার এই জালেদের মাঝখানে যে একজন জাল আমাকে শিখিয়ে দিল যে বলো যে হ উনি যদি বিয়ে না করে আমি আত্মহত্যা করব। তা আমি ওনার কথা মতোই আমি এটা প্রচার করলাম যে ঠিক আছে আপনারা যখন রাজি তো ঠিক আছে আমিও রাজি। তো ওই ছেলেটা আবার একটু এড়াই গেল, এড়িয়ে যাওয়ার পরে সে আমি খুশি যে যদি আমাকে বিয়ে না করে মানে আমার সবকিছু সর্বনাশ হয়ে গেছে, আমি যা যা গয়নাগাটি নিয়েছিলাম সব শেষ হয়ে গেছে ওখানেই, আমার শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ওই যে আমি যে এক বছর লন্ডন ছিলাম লাস্ট ডে ওইখানে কিন্তু 10 লাখ টাকা ছিল, আমি 5 লাখ টাকা আলাদা ফ্ল্যাটে থাকি আমি নষ্ট করে আসছি আর 6 লক্ষ টাকা আমি আমার একজনের হাতে ছিল, তো আমি এটা ভাঙ্গিনি আর কি। তো আমি বলছি ঠিক আছে, তো ওনার বড় বোন বলল যে কি আমার ভাই তো বেকার, তুমি যদি বিয়ে বসো তাহলে আমার ভাইকে 20,000 টাকা দিতে হবে। আমি তখন হেসে উঠলাম যে 20,000 টাকা, 20,000 টাকা আমার তো অ্যাকাউন্টে 10 লাখ টাকা ছিল, তা আমি 5 লাখ খাই ফেলছি ফ্ল্যাট বাড়িতে থেকে আর এখন 6 লক্ষ টাকা এখনো বর্তমান আছে। তখন বলছে ঠিক আছে তুমি আমার ভাইকে যদি বিয়ে করো তাহলে ঘর আমরা রাজি আছি। এসে বলছে যে আমরা ফ্যামিলির থেকে কেউ যাব না, যদি যায় তা আমার বড় ছেলে যাবে আর তোমার হাজবেন্ড যাবে আর আরো দুজন মুরব্বী গেছেন, গিয়ে আমরা বিয়ে পড়াইলাম দুই যাত্রা বাড়ির দোতলায়। বিয়ে পড়ায় আসার পরে দেখি যে জালে নাকি আমার বিয়ে নিয়ে প্রস্তাব দিল সেই জালে আমার বিপরীত দিয়ে দুশ্মনে হয়ে দাঁড়ালো, কেন আমরা বিয়ে করলাম সে উসকানি দিয়ে তারে এখন বিরোধী হয়ে দাঁড়াইলো। 3 মাস আবার কি করলাম, 3 মাস থাকলাম, 3 মাস পরে আবার বিয়ের পরে আমি 3 মাস এট এ টাইম ঘরের দরজা লাগাই দিয়ে আমি বসে ছিলাম, জানলা দিয়ে আমার আয়ারা পানি দিত আমি গোসল করতাম এবং জানলা দিয়ে আমি খাবার খাইতাম। তারপরে এসে আমার শ্বশুর ছিলেন উনি আমারে মানে খুবই করত কন্ট্রোলে নিত যে আমার ছেলে বিয়ে করছে আমি এই বউ ফালাবো না, হ্যাঁ আমার ছেলে ইচ্ছা ক্ষেত্রে বিয়ে করছে তোমরা কেন তো ওকে টর্চার করতেছো, ওকে তোমরা টর্চার করতে পারবে না, তোমরা যখন বিয়ে করছো তখন তো আমি কিছু বলি নাই, এখন আমার এই ছোট ছেলে বিয়ে করছে ওর ইচ্ছা মতো, কিন্তু এই বউ আমি আনতে দেব না, কেলাগা এই বউর কেউ নেই আর এই বউ আমি কত যেতেও দেব না। আমার ছেলে আমার শ্বশুরটা আমাকে খুব আপন মনে করে নিয়েছে। আমি একটু কথাই বলছি যে আব্বা আমার তো বাপ নাই, 30 বছর আগে মারা গেছে, আপনার 4 মেয়ে আছে মনে করেন আমি আর এক মেয়ে। তখন এই সে কথার প্রবৃত্তি করে সে আমাকে আপনি আপনি করে আমাকে গ্রহণ করলো। তারপর আমার দ্বিতীয় সংসারে একটা ছেলে আসলো, এই আমি জীবন যাপন করতে শুরু করলাম। পরে এসে আবার আমি অ্যাডজাস্ট করলাম আমার মন মতো না তাদের মন মতো, আমার মন মতো করে যদি আমি তাদের গুছাইতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, তাই তাদের আমি তাদের মন মতো আমি চলাফেরা করছি, এখনো বর্তমান তাদের মন মতো আছি। মনে করেন যে তারা যদি আমার উজ্জার ঝগড়া করতে আসে আমি মাথা নত করে রাখি, যে তারা পারে যাক। তবে আমি দুঃখ পাই এখানে যে এতদিন তো আমার ফ্যামিলি টর্চার করছে, আমি সহ্য করে গেছি, এখন বর্তমান প্রায় 2 বছর ধরে আমার হাজবেন্ড আমাকে টর্চার করে, কিন্তু এটা তো আমি সহ্য করে যেতে পারি না। হ্যাঁ, শুধু আমি স্রেফ বেঁচে আছি আমার একটা ছেলের জন্য, এই ঘরের আমি এটার জন্য বেঁচে আছি, ও ছেলে দোয়ায় দেয়। এখন এখানে যে আমি আসছি, আমার ছেলে আসতে নিষেধ করেছে, তারপর আমি আসছি যেহেতু আমার কষ্টের কথাগুলি বলার জন্য, যে আমার মতো হেমা যেন আর কোন না হয়, আমার মতো হেমা যেন আর দ্বিতীয়বার না খারাপ পথে আগায়, তারা যেন আল্লাহ রসুলকে ভয় পেয়ে যেন আল্লাহর পথে চলে, এবং কি ভালোবাসা কেউ যেন নষ্ট না হয়। আমার কাছে একটু কথা
আমরা আপনার কাছে ঠিক এখন এমনি সরাসরি আপনি এবং আপনার হাজবেন্ডের সাথে আপনার যে পরিবার রিলেশন আত্মীয় স্বজন যারা আছে তাদের কথা বাদ দিয়ে আপনার পারিবারিক জীবন কেমন চলছে?
আমার পারিবারিক জীবন আমার খুব সুন্দর আছে। আমি নিজে নিজে আমার যেহেতু আমার শ্বশুর মারা গেছে আমার সম্পদ ভাগ হয়ে গেছে, আমি আমার সীমানায় থাকি, আমি শুকুর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ইবাদত করি, এবং আমি ছেলেকে নিয়ে একটাই ছেলে, আমি ছেলেকে নিয়ে সুখে আছি এবং স্বামীকে নিয়ে সুখে আছি।
আচ্ছা, কিন্তু এই যে এতটা বছর ধরে আপনি একেবারে নিজের কাজগুলো ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে এখন এই জীবনটা যাপন করছেন, কখনো সমস্যা হয়নি সেখানকার যারা মানুষজন আপনার পরিচয়, শুরুতে যখন শুরু করলেন সবকিছু ছেড়ে দিলেন আবার ফিরিয়ে নেওয়া বা নিজের যেতে ইচ্ছে করা বা সেরকম সিচুয়েশন তৈরি হয়নি?
জি না, জি না, আমি চাই না এবং আমার মনও চায় না। আমি আরো বরঞ্চ আরো লোকজনকে আদেশ করি এবং কি রোজা আসলে তারে বি নামাজ পড়াই আমি তাদের। আমি খারাপ মানুষদের আমি উপমা দিই যে তোমরা ভালো হয়ে যাও এবং ভালো পথে আসো, আল্লাহর পথে আসো।
সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনি যেমনটা শুরুর দিকে বলেছিলেন যে আপনার ছোটবেলায় একটা ইচ্ছে ছিল আপনি এক সময় পরহেজগার একটা জীবন যাপন করবেন, ধর্মীয় একটা জীবন যাপন করবেন, এটা তো সে স্বপ্ন পূরণের।
হ্যাঁ, সেটাই আমার এখন বর্তমানে হয়ে আসছে, কিন্তু এখন হাজবেন্ড যদি একটু অনুমতি দিত আমার, যে আমি এখন কি বলবো, আমার হাজবেন্ড হইল এখন বেকার, আমি আমার ছেলের কামাই খাই, এখন ছেলের উপরে ডিপেন্ড করে আমার সংসার, আর ঘরের 3টা ভাড়া দিছি, 12 উপরে ডিপেন্ড। মনে করেন যে আল্লাহ পাকের কাছে কই যে আমার এখন কোন আর কষ্ট নাই, এটুকুই আমি চাই যে আমি যেন আর বাদ বাকি জীবনটুকু যেন আল্লাহর কাছে করে যেতে পারি।
আপনার হাজবেন্ড উনি কি মানে কোন কারণে এখন কাজ করছেন না বা সেটা কেন কাজ করতে পারছেন না বা সেটা একটু জানতে চাই?
সেই ওই লোক আপনি সেই অহংকারী, সে মনে করেন তারা 6 ভাই ছিলেন, 6 ভাই তো 1 ভাই মারা গেছে বড় ভাই, আর এখন তারা 5 ভাই আছেন, উনি ওনার বাড়ির বড়াই করে।
আচ্ছা, মানে একটা একটা অনেকের থাকে যে আমার একটা বংশীয় বা একটা এই ব্যাপার থাকে যে আমি এই কাজ কেমনে করি বা একটা
ঘৃণা নাই, তার ভিতরে কোন ঘৃণা নাই, তার ভিতরে কোন অহংকার নাই, কিন্তু সে ইচ্ছে করে আমাকে তাড়ানোর জন্য, আমি এখন অবহেলার পাত্র। আমার ওই যে আমি আমার মত মতো এখন চলি, আমি আল্লাহর ধ্যানে চলে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আমল করি, এর জন্য আমি তার কথা আমি কানে নি না, আমাকে অনেক টর্চার করে আমি মনে কিছু নি না, কেননা আমি তো ভুক্তভোগী, আমি তো
আপনি অনেকটাই আমি ভালো থাকবো এরকম একটা বিষয়ে চলে এসেছেন, যাই ঘটুক না কেন আমি ভালো।
হ্যাঁ, জি।
আচ্ছা, এবং সেটা করতে গিয়ে নিশ্চয়ই আপনি যেমন বলছিলেন যে আপনি আপনার বর্তমান সন্তানকে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি খুশি, আপনার ছেলে সম্পর্কে আমরা একটু জানতে চাই, এখন এই ঘরে যে ছেলেটা
আছে, ছেলে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, 6 এ উঠে আমি আর পড়াতে পারি না, এখন চাকরি করে আপনার মাসভর্তিতে আপনার 200 টাকা রোজ পায় এবং বোনাস পায়। আমি মনে করেন ছেলে যা বলে তাই শুনি। এবং
বয়স কত এখন?
15 বছর বয়স।
আচ্ছা, কিন্তু পড়াশোনা কেন করাতে পারছেন না?
টাকার অভাবে।
টাকার অভাবে? বা আপনার সংসারটা আসলে এখন কিভাবে চলছে?
ছেলের উপর ডিপেন্ড করে,
মানে ছেলে উপার্জন করে নিয়ে আসে সংসারটা চলে। আপনার বর্তমান হাজবেন্ড যিনি আছেন তিনিও সেভাবেই ছেলের উপার্জনের উপর দিয়ে যাচ্ছেন, তিনি নিজে কিছুই করতে চাচ্ছেন না?
চাচ্ছেন না এখন, যে কি বলবো, ওনার যে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে উনি সরি মনে কিছু নেবেন না, এবং দর্শক বাইরে আপনারাও মনে কিছু নেবেন না, উনি গাঁজা খায়, বুঝছেন,
নেশা করেন উনি।
জি, উনি খেতে খেতে এখন ওনার ভারী কাম করতে তার
পারেন না তিনি। আচ্ছা আচ্ছা।
তারপরও আমি বলছি যে কিস্তির থেকে টাকা উঠায় দিয়ে আমি দোকান দিয়ে দিব তাকে, সে তরকারি বিক্রি করবে।
আচ্ছা, আপনি নিজেও তো কিছু করছেন না?
আমি ঘরে করছি, আমি নিজে আল্লাহকে ডাকি, উক্ত নামাজ পড়ি, এবং আমি পরের খেতা সেলাই।
আচ্ছা, সেটা দিয়ে যে উপার্জনটা হয় আর কি। বাট আপনি নিজে সামনে কোন ধরনের কাজ বা আপনার ছেলের জন্য কোন ধরনের কাজের সুযোগ সেরকমটা নিশ্চয় চাইছেন, যে সে যদি মোটামুটি ভালো একটা চাকরি করতে পারে বা তার পড়াশোনার দায়িত্ব যদি কেউ নেয়, সেরকমটা ইচ্ছা আছে কি?
আমার ছেলেকে আমি বলছি যে তুমি লেখাপড়া করো, যে আমি যতটুকু পড়ছি তুমি এটুক পড়ো। হ্যাঁ, বলছে আমি যদি পড়তে যাই তোমরা না খায় মরবা।
কিন্তু আপনার কি মনে হচ্ছে না একই ভুল আবার তার সাথেও হচ্ছে? আপনি তার আসলে যত কষ্টই হোক পড়াশোনাটা করা দরকার, এবং এখন কিন্তু পড়াশোনাটাতে খরচ ওইভাবে অত হয়তো বেশি না।
না, আমাকে বলছিল আমার মহল্লার থেকেই বলছিল যে প্রাইভেট একটা কি আছে, স্কুল আছে আমাদের এলাকায়, যে বিনা পয়সায় পড়ায় এবং বইপত্র সবকিছুই দেয়, কিন্তু আমার ছেলেটা মানে না, বলছে যে আমার পড়ার এখন সময় নেই। কেননা 4 বাজে সে যায়, রাত 4 বাজে আসে, তো সে তার পড়ার সময়টা কোথায়? ওই আবার সে একটু কবুতর টবুতর পালে খেলাধুলা করে, তো 15 বছর বয়স আর কতটুকু কি করতে পারে?
কি শুনছেন এখন?
মোটে না, উনি এখন মাসপত্রি দোলাই পার। জি।
আচ্ছা, আপনার ছেলেকে নিয়ে আপনার স্বপ্নটা কি?
ছেলেকে নিয়ে স্বপ্ন এটুকুই, আমি যতটুকু চাই আল্লাহর কাছে যে আমি আমার ছেলে বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার পরে আমি যেন ইন্তেকাল করি।
আচ্ছা, আর একটা বিষয় আমি একটু জানতে চাই, যে এখন কখনো কি এমন মনে হয় যে এখনো তো একটা দুঃখ বা কষ্টের মাঝখান দিকেই যাচ্ছেন, আর্থিক কষ্ট যদি আমি বলি জীবনযাপনের ক্ষেত্রে, একটা সময় যখন আপনি একটা অন্ধকারের জীবন যাপন করেছেন যদি আমি বলি, সেই সময়টা আর যাই হোক আপনার অর্থ আসতো হাতে, এখন কি এরকমটা মিস করেন যে না এটার থেকে আসলে ওটা ভালো ছিল?
না না না,
এটা কেন সেটা ফিল করেন না?
না, এটা ফিল করি না, কেন, ওটা খারাপ জগৎ ছিল,
মনের একটা শান্তি, মানে আপনি মানসিক ভাবে এখন শান্তিতে আছেন, তাই তো?
আমি এখন মনে করেন যে আমি কিছু কাজ যদি কেউ দেয় সেটা করি, যদি মনে করেন যে কিছু কাপড় চোপড় ধোয়া দিতে দেয় আমি সেটা ধুই, তারপরে কেউ যদি বলে যে আমাকে কিছু পানি ভরে দাও সেটা করি, মানে আমার হাতের কাজটুকু যা জানা সেটা করি দিনের বেলা, আর রাত্রেবেলা আমি আমল করি, আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, তা আমি চাই যে আমি এটুকুর মধ্যে সুখী যে আমি আমার ছেলেকে নিয়ে, স্বামী দিয়া ততটুকু শান্তি না, যদিও হ্যাপি, ইয়ং অল্প বয়সের ছেলে, ওনার বয়স তেমন না, ওনার বয়স হবে আপনার 38 হবে, আর আমার তো মনে করেন আরো 3 গুণ বয়স বেশি। হ্যাঁ,
শ্রোতারা তারা একটু ভুল বুঝতে পারেন, আপনার বয়স প্রায় 40+,
47।
ওকে, আমরা বুঝতে পারছি যে এখনো যে আপনার এনার্জি, সেই জায়গা থেকে আপনি কোন ধরনের কাজের সুযোগ পেলে, ভালো কোন কাজের সুযোগ পেলে নিশ্চয়ই আপনি সেটাও করতে চাইবেন?
না না, এখন হ্যাঁ করতে চাই, কিন্তু আমার ছেলের অবজেকশন আছে।
আচ্ছা, সে আসলে আপনাকে কাজ করতে দিতে চায়
না? আমি যে এখানে আসছি এখানে অবজেকশন দিয়েছিল।
আচ্ছা, সে চাইনি যে এই বিষয়গুলো আসুক?
আমার মা যতটুকু করছে পাপ, আমি চাই না আমার মার চেহারা আরেকজন দেখুক।
আচ্ছা, সেক্ষেত্রে আপনার আমি তারপরও বলবো যে যদি কোনোভাবে শ্রোতা আপনারা যারা শুনছেন, এই কথাগুলো আসলে আমরা মাঝে মাঝেই বলি, কথাগুলো অনেকটাই মানবিক জায়গার কথা। আপনার ছেলের নামটা যদি একটু বলেন আমাদেরকে।
আমার ছেলের নাম হলো আব্দুল রহিম।
আব্দুল রহিম না আব্দুল রহিম?
আব্দুল রহিম।
আব্দুল রহিম, আব্দুল রহিম আজ আমাদের অতিথি হেনা যার সন্তান, বয়স মাত্র 15, যে কারণেই হোক না কেন, মানে জীবনের যে কঠিন নিয়ম, সেই কঠিন নিয়মের কারণে তিনি এই আমরা এখন যখন অনুষ্ঠানটা করছি তার মা এখানে বসে কথা বলছেন। আপনি হয়তো কোন একটা সিচুয়েশনে এসে কেউ হয়তো খুব ভালো অবস্থায় থেকে আমাদের অনুষ্ঠানটা শুনছেন, আবার কেউ হয়তো আমি জানি যে ঢাকা শহরের কথা যদি বলি, সেখানে জীবন সংগ্রামে দেশের বাইরে থেকে যারা শুনছেন জীবন সংগ্রামের মাঝখান থেকে, আপনিও হয়তো জীবনের সাথে সংগ্রাম করে গিয়েই এই রাত জেগে এসে আমাদেরকে শুনছেন, তারপরও তাদের মাঝখান থেকে বিত্তবান বা সামর্থ্যবান যারা আমাদের শুনছেন, আপনার যদি এতটুকুন হৃদয় কাঁপে, এতটুকুন এই রহিমের পাশে এসে দাঁড়াতে ইচ্ছে করে, রহিম তার যে কায়িক শ্রম কিংবা তার যে একেবারে নিজের কাজ করার ক্ষমতা, সেটা দিয়ে হয়তো তিনি কাজ করে একটা ভালো উপার্জন করলে তার মা হেনাকে হয়তো তিনি ভালো রাখতে পারবেন, যেটা তিনি খুব বেশি চাইছেন। এটা কোন ধরনের ঠিক সহযোগিতা আমি বলবো না, এটা হয়তো মানবিকতার জায়গা, কারণ আপনার যাদের কাজ দেওয়ার সামর্থ্য রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে যে একটা মানুষ যদি শুধুমাত্র সেই স্কুলে যাক কিংবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করুক, কারণ পৃথিবীটা এখন এত বেশি কমপ্লিকেটেড যে হেনা একসময় এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করতে গিয়ে শুধুমাত্র শিক্ষা অভাবের কারণে সেই সময়টা, আজকে থেকে বহু বছর আগে সেই সময়টা, তিনি এত চমৎকার তার গ্ল্যামার থাকার পরেও তিনি কিন্তু নিজেই বুঝতে পেরেছিলেন যে না, আমি চলচ্চিত্রের মূল চরিত্রে আসলে সে কাজটা আমি করতে পারবো না। তেমনি করে এই সময় এসে পড়াশোনা আরো অনেক বেশি দরকার, সেটা যে কোনো সিচুয়েশনই হোক, যদি মেট্রিক হোক কিংবা এসএসসি হোক কিংবা তার চেয়ে বেশি যদি পড়াশোনা করানো সম্ভব হয়। রহিমের সেই ইচ্ছাটা হয়তো তৈরি করাও আমাদের পক্ষে কতটুকু সম্ভব কে জানে। তারপরও যদি আপনারা কেউ তার পাশে এসে একটা কাজের বিনিময় কিংবা তাকে পড়াশোনার সেই খরচটা দিয়ে, যাতে দু মা ছেলে কিংবা তাদের বাবা যারা আছেন তারা খেয়ে পড়ে মোটামুটি ভালোই তো থাকতে চান, সে ভালোটা থাকতে পারেন, এভাবে যদি পাশে দাঁড়াতে চান, আপনারা অন্ধকারের গল্পের এই টিমের সাথে যোগাযোগ করবেন এমনটা চাইছি, বিনীতভাবে চাইছি। আমাদের এই স্টুডিওর মাধ্যমে, আমাদের এই মাইক্রোফোনের মাধ্যমে এখন যারা শুনছেন, কারো যদি এতটুকুন ইচ্ছে হয় যে না, আমি আসলে এই পরিবারটার পাশে থাকতে চাই, রহিমের পাশে থাকতে চাই, আপনারা সেই কাজটি করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে পারেন, মেসেজিং অপশনে গিয়ে লিখবেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনি যে এই পরিবারটির পাশে দাঁড়াতে চান কিংবা রহিমের লেখাপড়ার একটা দায়িত্ব নিতে চান কিংবা তার একটা ভালো কাজের দায়িত্ব নিতে চান বা আরো অনেক কিছুই হতে পারে, পাশে থাকতে চান, সেই জায়গাটা যদি আপনারা সেই জায়গাটা দাঁড়াতে চান, তাহলে প্লিজ তারপর আপনার ফোন নাম্বার, সেই কথাগুলো লিখে আপনার ফোন নাম্বারটি আমাদেরকে পাঠিয়ে দিবেন, 16260 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, কেউ যদি পরিবারটির পাশে দাঁড়াতে চান, আপনি মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে সেই কথাটা যে আমি আসলে পাশে থাকতে চাই লিখে, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, অথবা আমাদেরকে ইমেইলও করতে পারেন, ইমেইল করতে পারেন ozi@dhakafm904.com এই অ্যাড্রেসটিতে। এখন আমরা অনুষ্ঠানের একেবারে অনেকটা শেষের দিকে চলে এসেছি, আপনাকে একেবারে শেষ সময়ে যারা শুনছেন এই মুহূর্তে, অনেক মানুষ শুনছেন, আপনি এখনকার সময়ে এসে এত কষ্টের মাঝখানেও দারুণভাবে হাসেন, দারুণভাবে কথা বলেন, আবার চোখের পানিও আপনার পড়তে আমরা দেখছি, আপনি নিজের মুখে আজকে সাহস করে অনেক কিছুই স্বীকার করে গেলেন, কি মনে হয় এখন আসলে এই যে ভালো থাকাটা কতগুলো অন্যায় বা কি ধরনের পাপের জায়গা থেকে এসে সেই যদি প্রায়শ্চিত্ত বলি সেটা আপনি করছেন, আপনার মুখ থেকে শুনতে চাই, সবাইকে আপনি বলেন, সবাই আপনার কথা শুনতে চাইছে, কি বলবেন তাদেরকে?
আমি বলবো যে সবাই যেন আমাকে দোয়া করে যে আমি যে পাপ করছি যেন আমি এই দুনিয়ায় যেন সেই পাপের মোচনটা মুছে যেতে পারি, আর আমার ছেলেটাকে আপনারা দোয়া করবেন যেন আমাকে ভালো রেখে যেন আমাকে মাটি দেয়, আর ছেলেটাকে যেন ভালো থাকে, আমার এই ছেলেটার জন্যই আমি বেঁচে আছি, আপনারা দোয়া করবেন, আমার এই ছেলেটা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই।
Yeah. ভাইয়া আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার ছেলে সুখটা দেখে যেতে পারি।
আমরা হয়তো প্রত্যেকে সেই সন্তানটা হতে চাইব। এই যে আপনার দোয়াটা মা হিসেবে আপনার ছেলের জন্য আপনি যে দোয়াটা পৌঁছে যাচ্ছে, সেটা নিশ্চয়ই আপনার ছেলে আব্দুল রহিমকে হাসি মুখে রাখতে ভালো রাখতে বাধ্য, এবং প্রচুর মানুষের যে ভালোবাসা এই মুহূর্তে আমরা পাচ্ছি আমাদের এসএমএস কমেন্ট বিভিন্ন মাধ্যমে, বা অনেকে হয়তো লিখছেন না, সেটাও নিশ্চয়ই পৌঁছে যাবে এবং নিশ্চয়ই ভালো হতে আসলে বাধ্য, কারণ বিধাতা কোন ধরনের ভুল কারো সাথেই করেন না। এবং জীবন আসলেই কঠিন, জীবনের নানান জটিলতার কারণে সে নানান জীবনের কঠিন পথে পড়ে হয়তো আমরা দিকভ্রান্ত হয়ে যাই, যেমনটা শুরু থেকে আজকের অনুষ্ঠানটা যারা শুনেছেন আমাদের আজকের অতিথি হেনা, তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন, তিনি নিজের মুখে বলছিলেন যে প্রচন্ড লোভী হয়ে প্রচন্ড টাকার লোভে একটা সময় গিয়ে তিনি করেননি এমন কোন কাজ নেই। আমরা হয়তো এই জাগতিক জীবনে এখন যে যা করছি, বা এই সময়টা অনেক বেশি আমরা বলি যে গ্লোবালাইজেশন হয়েছে, কর্পোরেট ব্র্যান্ডের নানান ধরনের মোড়ক আছে, চাকরিতে পদোন্নতি বলেন, নিজেকে চূড়ায় নেওয়ার জায়গা বলেন, সেটা শুধুমাত্র মিডিয়া না, মিডিয়ার বাইরেও আছে বিভিন্ন ধরনের, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জব বলেন, ব্যবসা বলেন, বা যে যেখানেই আছি, অনেক বেশি ইন্ডিভিজুয়ালিজম বা একা হয়ে যাওয়া সেই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে, ফরচুনেটলি অর আনফরচুনেটলি। সেই যে উপরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আপনার আমার, ইনফ্যাক্ট আমি নিজেও হয়তো এর বাইরে না, আপনার আমার মনের ভিতরে সেই লোভটা বা লোভের যদি একটা জিহ্বা বলি সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। হেনার কথা ধরে যদি বলি, তিনি নিজেই বলছিলেন যে সেই টাকার যে একটা লোভ, আমাকে সবাইকে পরাজিত করে সামনে উঠতে হবে। এই কথাগুলো কোনো গল্প উপন্যাস কিংবা কোনো বাণীর মতো করে আমরা শুনিনি, বাণীর মতো করে বলিনি, আজ একদম সরাসরি জ্বলন্ত একটা উদাহরণ হয়ে যিনি এই যে ঘটনার মাঝখান দিয়ে এসেছেন এরকম একজন, এই মুহূর্তে আমাকে বলতেই হচ্ছে অসাধারণ মানুষ, একজন অসাধারণ মা হেনা, তার মুখ থেকে আমরা শুনেছি। এবং এই সময়টাতে এসে তিনি ঘরে বসে একটা কাঁথা সেলাই করে দু চার টাকা যা পান সেটা দিয়ে না খেয়ে হলো রাতের যে ইবাদত, সেই ইবাদতটা করে যে পরিমাণ শান্তি পাচ্ছেন, আপনি আমি হয়তো ক্রেডিট কার্ড কিংবা ভারী ব্যাংক ব্যালেন্সে একেবারে বড় বড় ফাস্ট ফুড কিংবা বড় বড় আভিজাত্যের যে টেবিলগুলো আছে সেখানে বসে নানান ধরনের আভিজাত্যের পানীয়তে গলা ভিজিয়ে নানান ধরনের সময় পার করে গিয়ে সেই শান্তিটা আমরা হয়তো ফিল করতে পারি না। আমরা অনেক বেশি অস্থির হয়ে এই সময়ে যাচ্ছি সবাই। এই ঘটনা দিয়ে হয়তো আপনি বিবেচনা করতে পারেন যে কতদিন আসলে নিজের দিকেই তাকানো হয়নি। এবং এরকম নারীরা যারা রয়েছেন, শুধুমাত্র আমরা হয়তো মিডিয়ার গল্পগুলো বলছি বলেই, আমাদের নজরটা মিডিয়াতে বেশি আছে বলেই আমরা হয়তো সেদিকে মনোযোগটা বেশি দিই, কিন্তু এই ঘটনাটা কিন্তু দেখুন যে আপনার নিজের ঘরের পাশের ঘরেও হয়তো হচ্ছে, হয়তো আপনার নিজের ঘরেও হচ্ছে, হয়তো সেই মানুষটা সাধারণই একটি কাজ করেন, কিন্তু এই লোভ যে কোনো পর্যায়ে যেভাবে যার ভিতরে থাকবে তার পরিণতি হয়তো এর চেয়েও ভয়ঙ্কর অনেক কিছু হতে পারে। তারপর আমি বলবো যে না, আপনি অনেক বেশি ভাগ্যবতী, এ কারণে যে বিধাতা আপনার প্রতি একটা আশীর্বাদ, আপনার যে এই নিজের অনুভূতি, এই যে রিয়েলাইজেশনটা দিয়েছেন, এটা এক পৃথিবীতে বিধাতা অনেক কি দেন না, অনেকে অনেকভাবে ডিস্ট্রয় হয়ে যায়। হয়তো বর্তমান সংসারে আপনার যিনি বেটার হাফ, আপনার যিনি পার্টনার, আপনার যিনি হাজব্যান্ড, তিনি এখনো অনেক ধরনের তিনি কোন কাজ করছেন, আর তার চেয়ে ধ্বংসাত্মক অনেক কিছু হয়, আপনার একটি সন্তান রয়েছে যে আপনাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে, এক হাতে হয়তো পৃথিবী আর এক হাতে হয়তো মাকে দিলে সে মাকেই বেছে নিবে, এরকম আপনি সেই জায়গা থেকে অনেক বেশি হয়তো ভাগ্যবান। আমরা প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ছি হেনা, তিনি আরো অনেক কথা বলেছেন, তিনি নগ্ন হয়ে অনেক জায়গায় অর্ধনগ্ন হয়ে নেচেছেন শুধুমাত্র টাকার জন্য, কিংবা কিছুটা হলো খেতির জন্য, আশপাশে যারা আছে তাদেরকে পরাজিত করার উদ্দাম এক নেশায় তিনি একেবারে একটা সময় গিয়ে যে সংসার ভাঙনের কথা বলছেন, তিনি স্বীকার করছিলেন যে আমি আসলে সংসারটা বুঝতে চাইছি না। আমাদের এই সময়টা এসে এই ঘটনাগুলো দিয়ে যদি সত্যি শিখতে চাই, শেখার কি অনেক কিছু নেই? আমরা প্রতিনিয়ত কত বেশি এই বিভিন্ন ভাবে হোক আজকে কত কমিউনিকেশন মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার নানান ধরনের রয়েছে, মুহূর্তে আমরা রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছি, মুহূর্তে সেটা ভেঙে যাচ্ছে, এবং সেই রিলেশনশিপগুলো জড়ানোর মুহূর্ত কয়েকের মধ্যে, কয়েকদিনের মধ্যে কিংবা কয়েক মাসও হয়তো সেটা গড়ায় না, সেটা বিছানায় গড়িয়ে যায়। আমাকে বলতেই হচ্ছে খুব এরকম করে বর্তমান বাস্তবতাটাই এমন, কিন্তু তারপর কি হচ্ছে? ফ্রাস্ট্রেশন এবং প্রত্যেকটা মানুষের যে ডিভিজুয়ালিটি গ্রো হচ্ছে সেখান থেকে উঠে আর কেউ আমরা আসতে পারছি না। হেনা হয়তো আজকে আমাদের জ্বলন্ত উদাহরণ হয়ে রইলেন, এবং শেষ পর্যন্ত আমরা যে যেই ধর্মের অনুসারী হই না কেন, শেষ পর্যন্ত কিন্তু সেই ইবাদত, সেই ধর্ম, সেই নিজের এক্সপেকটেশনকে কমিয়ে আনা, সেই নিজের মতো করে স্থির হয়ে ভালো থাকা, হাসতে পারা, একজন মানুষকে নিয়ে ভালো থাকা, সেগুলোই অনেক বেশি ইম্পর্টেন্ট। নিজের পরিবার, নিজের সন্তান, নিজের সেই ভালোবাসার মানুষটি, এগুলোই হয়তো অনেক থেকে যায়, এগুলোই হয়তো আপনাকে সুখী করে, এগুলোই হয়তো প্রাণ খুলে একটা নিঃশ্বাস আপনাকে নিতে শেখায়। এরকম করে আসলে আমরা চাইলে অনেক কথাই বলতে পারি। এবং মূল সুখ, জীবনের মূল সুখটা হয়তো হেনা যেমন একজন বীর যোদ্ধার মতো করে শেষে এসে বললেন, যত কিছুই হোক না কেন আমি ভালো আছি কারণ আমি ভালো থাকব। এই যে ইচ্ছেটা যে আমি আসলে ভালো থাকব, যদি সেই ইচ্ছেটা আমাদের ভিতরে তৈরি হয়, আপনি, আমি বা আমরা ভালো থাকতে বাধ্য। শুধুমাত্র এতটুকু নিশ্চিত করে চলেন, আমরা আমাকে দিয়ে অন্য কারো ক্ষতি হতে দিব না, বিবেকের এই জায়গাটুকু আমরা আসলে নিশ্চিত রাখি, আমার মনে হয় সেটাই অনেক বড় কিছু হবে। অন্ধকারের গল্প আপনারা শুনছিলেন, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। আমরা এই মানুষটির জন্য, এই হেনা, এই মায়ের জন্য আসলে আমরা দোয়া করতে চাই। আমরা চাই প্রত্যেকটা মানুষ মানুষ হয়ে উঠুক, কারণ মানুষ হওয়া অনেক বেশি কঠিন। অন্ধকারের গল্পের আজকের পর্বটি যারা এতক্ষণ ধরে এনজয় করলেন, অনেকের SMS কমেন্ট হয়তো আমি পড়তে পারিনি, একেবারেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক বেশি কথা হয়তো আজ আমিও বলে ফেলেছি, সেটা আপনাদের হয়েই বলতে চেষ্টা করেছি। আমাদের কোনো কথা, কোনো কিছু যদি পার্সোনালি কারো কোনো কষ্ট, সেই কথায় যদি কারো কোনো কষ্ট লেগে থাকে, বা এমনকি কোনো প্রতিষ্ঠান কিংবা যে কারো এতটুকুন যদি আমরা কষ্ট দিয়ে থাকি, একেবারেই আমরা অনিচ্ছুকভাবে সেই কাজটা করেছি কিংবা একেবারেই আমরা আনকনশিয়াসলি সেই কাজটি করেছি, সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং অন্ধকারের গল্পের এই টিমকে আমি আসলে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ প্রডিউসার সাদেক সামিকে, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন এবং এন্টারটেইনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয় সবাইকে, আর ইভান, আমি আপনাদের সাথে এতটা সময় জুড়ে ছিলাম, আমার সাথে যারা ছিলেন সবাইকে অনেক বেশি ভালোবাসাও জানাতে চাই। ঢাকা FM 90.4 বাংলাদেশের প্রথম ফুল HD FM স্টেশনের তরফ থেকে আমরা একেবারে শেষ সময় এসেছি। আপনি যদি কাউকে কিছু বলতে চান, সেই কথাগুলো আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই।
আমি এইটুকুই বলতে চাই যে আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আমি কামনা করি। আমাকে দোয়া করবেন যেন আমি আপনাদের হেদায়েত করার আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি যেন আমল করে আপনাদের যুগ যুগ বাঁচানোর বয়স হতে পারে, আমি সেই দোয়া করব। আপনারা সুখে থাকেন, ভালো থাকেন, আপনাদের বাপ মা আপনারা কখনো কষ্ট দেবেন না, আর আপনারা নিজেরও কষ্ট পাবেন না। আমাকে যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন, আমি যেন আমার সন্তানকে চাই ভালো থাকতে, আমার ছেলেও আমাকে চায় যেন আমি ভালো থাকি। এমনি করে আপনার মা এবং আপনিও যেন ভালো থাকেন। আমাকে যদি ভুল ত্রুটি হয় তো মাফ করে দেন। আপনাদের কাছে এইটুকুই আমার দোয়া এবং কামনা।
অনেক ধন্যবাদ হেনা, আপনাকে আরেকটি বার জানাতে চাই আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য। আমি শেষবারের মতো বলি যে তার সন্তান আব্দুর রহিম জি আসলে এই 15 বছর বয়সে, যার যখন খেলতে যাওয়ার কথা, তিনি এখন এটা পুরো পরিবারের দায়িত্ব নিয়ে আছেন এবং তার মাকে একদম আগলে ধরে রেখেছেন এই ঢাকা শহরের এই কঠিন জীবন যাপনের মাঝখান দিয়েও। তার পড়াশোনার দায়িত্ব কিংবা এই পরিবারটিকে দেখভালের দায়িত্ব কোনো কাজ দিয়েই ডেফিনেটলি, সেই কাজটি যদি আপনারা করতে চান, কারো যদি সেই সেই মানবিকতার জায়গাটা উদ্ভব হয়, যার সামর্থ্যটা সেই জায়গায় রয়েছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে SMS করে জানাতে পারেন। মেসেজ অপশনে গিয়ে ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে সেই যে আপনি এই পরিবারটির পাশে থাকতে চান সেটা লিখে, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। আবারও বলছি, মেসেজ অপশনে যান, ওজি লিখুন, স্পেস দিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে আপনি যে পাশে থাকতে চান সেটা লিখুন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। অথবা ইমেল করতে পারেন, ইমেল করতে পারেন oz@dhakafm904.com। আবারও বলছি oz@dhakafm904.com এই ইমেল অ্যাড্রেসটিতে। এবং ফেসবুকের ফ্যান পেজে আমরা কিন্তু অনেকগুলো ছবি আজকের অতিথির আমরা দিয়েছি, আর পাশাপাশি আমি অ্যাড্রেসটিও বলে দিচ্ছি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। যারা SMS কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুধু না, একেবারে প্রাণের ভেতর থেকে আসলে ভালোবাসা জানাতে চাই যারা আমাদের সাথে এতটা সময় ধরে ছিলেন। এবং শেষবেলা আবারও বলতে চাই, অন্ধকারের গল্পের যে পুরো টিমটা তাদেরকে থ্যাঙ্কস দিতে চাই, প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন, এন্টারটেনমেন্ট রিপোর্টার বাবুল হৃদয়, আর ইভানকে যারা এতক্ষণ ধরে শুনলেন, সবাইকে আরও একটিবার ভালোবাসা জানাতে চাই। অনেক ভালো থাকুন। অন্ধকারের গল্পের প্রত্যেকটা পর্বের শেষে এসে আমরা কোন ধরনের উপদেশ কিংবা কোন ধরনের সাজেশন দেবার ক্ষমতা রাখি না, একেবারে বিনয়ের সাথে আপনাদেরই মতো একজন হয়ে বলি যে ঘটনাগুলো ঘটে, যে ঘটনাগুলো শুনি আমরা জীবন থেকে নেয়া, যে ঘটনাগুলো আমাদের সামনে উপস্থাপিত হয় এই মাইক্রোফোনের মাধ্যমে, ঢাকা এফএম 90.4 মাইক্রোফোনের মাধ্যমে, সেই ঘটনাগুলো থেকে আমরা সঠিক পথ যদি খুঁজে পাই, এতটুকু সচেতনতা যদি খুঁজে পাই, যদি আমাদের দীর্ঘশ্বাসটা খানিকটা একেবারেই কমে আসে, সেটাই আমাদের প্রাপ্তি। আপনাদের সবসময় শুভকামনা করছি। আবারও কথা হয়ে যাবে আগামী রোববার ঠিক রাত 10:30। এর মাঝখানে অবশ্যই চাইব আপনার জীবনটা অনেক বেশি হাসিতে খুশিতে ভালোই ভালোই এবং চমৎকার ভাবে কেটে যাবে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল। এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি অন্ধকারের গল্প থেকে, আমাদের অতিথি হেনা, তার সুস্বাস্থ্য, দারুণ একটি জীবন, এবং সামনে তার মনের ভেতরের যে ইচ্ছা তার সন্তানটি মানুষের মতো মানুষ হবে সেটা যেন পূরণ হয়, দুহাত তুলে প্রার্থনা করি সৃষ্টিকর্তার দরবারে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল,
খোদা হাফেজ।
চোখের তারায় আয় না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আখর ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি, এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ নীরবে জাতি স্বরের গল্প বলা তোমার ধরন।
This track was downloaded from FusionBD.com.